মাঝরাতে প্রচণ্ড তৃষ্ণায় আমার ঘুম ভেঙে গেল, কিন্তু আমার এতটুকু শক্তি ছিল না যে বিছানা থেকে উঠে দাঁড়াব। আমার ঘরের দরজা খোলা ছিল। হঠাৎ ঘরের বাইরে আমার নজর গেল, সেখানে আমি কারো ছায়া দেখতে পেলাম। সেই ছায়াটা নিচু হয়ে আমার উঠোনের মাটি খুঁড়ছিল। আমি আধা ঘুম আর দুর্বলতার ঘোরে সব দেখেছিলাম, আর দেখতে দেখতেই আমি আবার ঘুমিয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙল, ঘড়ির দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। দুপুর 3টে বাজে। আমি ভাবলাম আমি এতক্ষণ ধরে ঘুমাচ্ছি। আমি পাশে শুয়ে থাকা দুই বাচ্চার দিকে তাকালাম, ওরা তখনও অঘরে ঘুমাচ্ছে। আমার মেয়ে মাহিনীর তখনও জ্বর ছিল, তাই সীমাও আমাকে ডাকেনি। আমি ওঠার চেষ্টা করছিলাম, ঠিক তখনই খুব কাছ থেকে কারো কান্নার আওয়াজ শুনে আমি ঘাবড়ে গেলাম। আমি ভাবলাম আরে এটা তো সীমার আওয়াজ। আমি দেয়াল ধরে ধীরে ধীরে সেই আওয়াজের দিকে গেলাম। সীমা তার ছেলেকে কোলে নিয়ে অনবরত কেঁদে যাচ্ছে। ওর ছেলের হাত পা একদম বেঁকে গিয়েছিল, শ্বাস খুব দ্রুত পড়ছে। আমি এই অবস্থা দেখে ভয় পেলাম। বললাম কি হয়েছে সীমা? আমার দেবর মলিন গলায় বলল, জানি না ভাবি কি হয়ে গেল, ও সকালে উঠেই আপনার ঘরে এসেছিল বাচ্চাদের সাথে খেলতে, কিন্তু আপনারা সবাই ঘুমাচ্ছিলেন বলে ও বাইরে খেলতে গেল, খেলতে খেলতেই এই অবস্থা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আরো একবার চলুন হারিয়ে যাই ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসনার্স, কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম ময়মনসিংহ থেকে বলছি। আজ ঘটনায় যাবার আগে আমি আমাদের সকলের প্রিয় রাসেল ভাই এবং ভূত ডট কম টিমকে মন থেকে ধন্যবাদ জানাতে চাই। ভূত ডট কম এর সাথে আমার পথ চলার 5টি বছর পূর্ণ হল, আর সেটা আপনাদের নিরলস পরিশ্রমের কারণে। জীবনে চলার পথে আমাদের অনেকের সাথেই পরিচয় হয়, অনেক অদ্ভুত ঘটনার সম্মুখীন আমরা হই। আমি গর্ব করে বলতে পারি ভূত ডট কম এর মতো একটি পরিবারের অংশ হতে পেরে আমি সত্যিই অনেক আনন্দিত। যে ভূত ডট কম এর বদৌলতে এত সুন্দর একটি পরিবার পেলাম, তার জন্য কোন ঘটনা নিয়ে আসব না তা তো কোনোভাবেই হতে পারে না। আর তাই সকল অপেক্ষার অবসান ঘটিয়ে লিখতে শুরু করলাম আজকের এই হাড়হীন করা ঘটনা। সিফাত, আপনাকে অনেক ধন্যবাদ, আমি নামটা বলেই দিলাম। আপনি অনেক দিন ধরে আমাদের ঘটনা পাঠিয়েছেন, কখনো সেই ঘটনাটি আপনার নিজের, কখনো আপনি সেই ঘটনাটি কালেক্ট করেছেন, আর এখন তো আপনি বিভিন্ন জায়গা থেকে ঘটনা কালেক্ট করে আমাদেরকে উপহার দিচ্ছেন। যারা আজকের এই ঘটনাটি শুনছেন তাদেরকেও আমি বিশেষভাবে অনুরোধ জানাব যে সিফাতের জন্য কমেন্ট সেকশনে কিছু একটা লিখে যাবেন। আমরা ঘটনায় চলে যাই। ঘটনার শুরুতেই আপনাদেরকে ছোট্ট একটি কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করছি। মানুষকে মানসিক ভারসাম্যহীনতার অজুহাত দিয়ে অতি প্রাকৃত বিষয়গুলোকে উড়িয়ে দেয়াটা সবসময় যুক্তি এবং সাধারণ জ্ঞানের একেবারে পরিপন্থী একটি কাজ। ফাদার ইগনেশিয়াস থর্ন বলেছেন যে পবিত্র কোন ধর্মীয় চিহ্ন বা পবিত্র পানি ছিটিয়ে দিলেই মানসিক রোগীর প্রলাপ বন্ধ হয়ে যায় না। তিনি ছিলেন একজন সম্মানিত ধর্মযাজক। তিনি সেন্ট মাইকেল নামক একটি ক্যাথলিক মিশন ছিল, সেখানে একজন ধর্মযাজক হিসেবে ছিলেন। সময়টা ১৯০৬ সাল। সেই বছর ফাদার ইগনেশিয়াস 16 বছর বয়সী এক খ্রিস্টিয়ান ধর্মাবলম্বী এক আদিবাসী মেয়ের ঘটনার সাথে জড়িয়ে পড়েন। সেই মেয়েটির নাম ছিল কোরা জিসল। পরবর্তী সময়ের নথিপত্রগুলোতে তাকে উমেলি নামেও উল্লেখ করা হয়েছে। ওই মেয়েটির মধ্যে এমন কিছু ভয়ঙ্কর শয়তানের লক্ষণ প্রকাশ পেয়েছিল যা শুনলে যে কারো গায়ের রক্ত হিম হয়ে যাবে। তার শরীরের বিভিন্ন অঙ্গ, বিশেষ করে তার ঘাড় অস্বাভাবিক ও ভয়ঙ্করভাবে লম্বা হয়ে যেত। সে শূন্যে ভেসে উঠত অত্যন্ত হিংস্রভাবে। এমন সব ভাষায় সে কথা বলতে পারত যা কখনোই তার জানার কথা নয়। তার মধ্যে অমানবিক শক্তি ভর করত। সে মানুষের মনের কথা পড়তে পারত এবং সম্পূর্ণ এক অশুভ দানবীয় কণ্ঠে কথা বলত। এর বাইরেও তার মধ্যে অনেক ভয়ঙ্কর লক্ষণ দেখা গিয়েছিল। ঘটনাটির সূত্রপাত হয়েছিল সেই বছরের গ্রীষ্মকালে। সেই সময় জিসল ফাদার ইগনেশিয়াসকে একটি গোপন কথা জানিয়েছিল। সে ফাদারকে বলেছিল যে সে অশুভ শক্তির কাছে নিজেকে সমর্পণ করেছে। সহজ কথায় বলতে গেলে সে শয়তানের সাথে একটি চুক্তি করে ফেলেছে। সেপ্টেম্বর মাস না আসতে আসতেই সবাই দেখতে পেল যে জিসল পুরোপুরিভাবে অশুভ শক্তির দখলে চলে গেছে। ফাদার ইগনেশিয়াস এবং মিশনে কর্মরত অন্যান্য ধর্মযাজক ও সিস্টাররা জিসলের এই ক্রমশ খারাপ হতে থাকা এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া আচরণ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন। তাদের সামনে তখন কেবল একটি মাত্রই পথ খোলা ছিল। সেন্ট মাইকেল মিশনের প্রধান তখন নাটালের বিশপ ডক্টর আর্থার রোম্যালের কাছে একটি চিঠি লেখেন। ওই চিঠিতে তিনি ফাদার ইগনেশিয়াস যেন জিসেলের ওপর শয়তান তাড়ানোর জন্য এক্সরসিজম করতে পারেন তার জন্য প্রয়োজনীয় অনুমতির আবেদন করেছিলেন। তবে খুব বেশি সময় পার হওয়ার আগেই মিশনে আরও একটি ভয়াবহ ঘটনা ঘটে যায়। মরিয়াম নামের দ্বিতীয় আরেকটি মেয়েও সেই অশুভ শক্তির শিকার হয়। বলা হয়ে থাকে যে ওই মেয়েটির শরীরে একসাথে 7টি শয়তান প্রবেশ করেছিল। দিনটি ছিল 1906 সালের 5 জুলাই। 16 বছর বয়সী জিসল তার ফাদার ইগনেশিয়াসের হাতে একটি কাগজের টুকরো তুলে দেয়। সেই কাগজে লেখা ছিল যে সে শয়তানের দাসত্ব গ্রহণ করেছে। জিসল কেন এরকম ভয়ঙ্কর একটি শয়তানি চুক্তি করেছিল তার সঠিক কারণটি পুরোপুরি পরিষ্কার নয়। ফাদার ইগনেশিয়াস তাঁর সেই সময়ের লেখা প্রতিবেদনে উল্লেখ করেছিলেন যে মেয়েটি অতীতে নির্যাতনের শিকার হওয়ার ইতিহাস ছিল। তাছাড়া তার বাবা আদিবাসীদের নিজস্ব ধর্ম পালন করতেন এবং তারা জিসলকেও অভিশাপ দিয়েছিলেন। এই বিষয়গুলোই হয়তো তাকে ওই ভয়ঙ্কর পথে ঠেলে দিয়েছিল। তবে যে বিষয়টি সবার কাছে একেবারে স্পষ্ট তা হল ওই একই বছরে 13 সেপ্টেম্বর সকাল 9:30 দিকে জিসেলের ওপর প্রথমবারের মতো শয়তান তাড়ানোর প্রক্রিয়া অর্থাৎ এক্সরসিজম শুরু হয়। ফাদার ইগনেশিয়াস জানিয়েছিল তিনি যখন ধর্মীয় আচার শুরু করেন তখন জিসল পাগলের মতো প্রলাপ বকছিল এবং বিকট শব্দে চিৎকার করছিল। এর আগের দিনগুলোতে এবং সপ্তাহগুলোতে সে ফাদার এবং মিশনের অন্যান্য সবার প্রতি চরম হিংস্র আচরণ করছিল। সে রাগে নিজের দাঁত কিড়মির করত এবং নিজের পরনের কাপড় ছিঁড়ে ফেলত। পবিত্র জিনিসপত্র যেমন ফাদারের ব্যবহৃত পবিত্র বস্তু এবং পবিত্র পানি তাকে পুরোপুরিভাবে বিকর্ষণ করত। ফাদারের ভাষ্য অনুযায়ী মেয়েটির চোখ দুটো রাগে যেন জলজল করত এবং সে ভয়ঙ্করভাবে নিজের শরীর মোচড়াত। সে মিশনে থাকা সিস্টারদের মারধর করার জন্য, ঘুষি মারার জন্য সবসময় মরিয়া থাকত। যখন সে সিস্টারদের আঘাত করতে সক্ষম হতো তখন তার সেই আঘাতের জোর এতটাই বেশি থাকত যে সিস্টারদের হাত চামড়া কালচে হয়ে যেত। প্রিয় লিসেনার্স, এই 16 বছর বয়সী কিশোরীর আচরণ শুধুমাত্র এখানেই থেমে থাকেনি। তার এই আচরণগুলো অসম্ভব মাত্রায় পৌঁছে গিয়েছিল। প্রায় প্রতিদিনই মেয়েটি অলৌকিকভাবে শূন্যে ভেসে উঠত। সে মাটি থেকে 4-5 ফুট ওপরে ভাসতে থাকত। মাঝে মাঝে সিস্টাররা তাকে জোর করে মাটিতে চেপে ধরে রাখার চেষ্টা করলেও সে তাদের শক্তিকে হার মানিয়ে শূন্যে উঠে যেত। আর যারা তাকে মাটিতে অর্থাৎ নিচে নামানোর চেষ্টা করত তারা যে শুধু ব্যর্থই হতো তাই নয়, বরং একাধিকবার এমনও হয়েছে যে জিসলকে টানতে গিয়ে তারাও শূন্যে ভেসে উঠেছে। ভয়ঙ্কর সেই অশুভ শক্তির প্রভাবে জিসল আনুভূমিক এবং উলম্ব উভয়ভাবেই মাটি থেকে ওপরে উঠে যেত। এমনকি তার পরনের কাপড়গুলোর ব্যাপারেও বলা হয়েছিল যে সেগুলো মাধ্যাকর্ষণ শক্তিকে অস্বীকার করত। অসম্ভব হলেও সত্যি যে কাপড়গুলো তার শরীরের সাথে একেবারে শক্তভাবে লেগে থাকত, ঠিক যেন সে এমন একটা অদৃশ্য বুদ্বুদের ভেতর অবস্থান করছে যা সমস্ত পদার্থ বিজ্ঞানের নিয়মকে দূরে ঠেলে দিচ্ছে। শয়তানের আক্রমণের চাপে তার শারীরিক গঠনেও পরিবর্তন আসত বলে জানা যায়। এক বছর পর নাটালের বিশপের লেখা একটি চিঠিতে উল্লেখ করা হয়েছিল যে জিসেলের মুখমণ্ডল হঠাৎ করেই এত বেশি ফুলে যেত যে তার চোখ দুটো পর্যন্ত সে খুলতে পারত না। ফাদার ইগনেশিয়াসের মতে অন্যান্য সময় জিসেল নিজের শরীরকে টেনে লম্বা করত, তার ঘাড় স্বাভাবিকের চেয়ে দুই বা তিন গুণ বেশি লম্বা হয়ে যেত, মাঝে মাঝে হাড় মোটকে যাওয়ার মতো বিকট শব্দের সাথে সাথে তার হাত এবং পাগুলো এমনভাবে লম্বা হয়ে যেত যেন মনে হতো সেগুলো এক্ষুনি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। দৃশ্যটি ছিল চরম ভয়ঙ্কর। ১৬ বছর বয়সী একটি মেয়ে আধ্যাত্মিক এবং শারীরিকভাবে এমন সব শক্তির দ্বারা নির্যাতিত হচ্ছিল যা মানুষের সাধারণভাবে বোধগম্য নয়। আর এভাবেই যখন ১৯০৬ সালের সেপ্টেম্বরে এক্সোসিজম শুরু হল, তখন বলা হয় যে জিসেল এক অতি প্রাকৃত রাগে ফেটে পড়েছিল, ঠিক যেমনটা সে আগেও দেখিয়েছিল। ফাদার ইগনেশিয়াসের মতে মেয়েটি তখন যে শব্দ ব্যবহার করেছিল তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। মনে হচ্ছিল যেন বিশাল কোন সৈন্যবাহিনীর শূন্যের মাঝে তুমুল যুদ্ধে লিপ্ত হয়েছে এবং তাদের গর্জনে চারপাশ কেঁপে উঠছে। ফাদার বলেছিলেন যে মাঝে মাঝে মনে হতো এই সমস্ত বিকট শব্দ জিসেলের ভেতর থেকেই আসছে, আর পরক্ষণেই মনে হতো সেই গর্জন গির্জার ভেতরে এবং বাইরে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যেই ফাদারের মুখ বেয়ে ঘাম ঝরতে থাকে। উপস্থিত সবাইকে জিসেলের আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য ফাদার বাধ্য হয়ে নির্দেশ দেন মেয়েটিকে হাতকড়া পরানোর জন্য এবং তার হাত পা শক্ত করে বেঁধে ফেলার জন্য। তবে এই কাজটি মোটেও সহজ কোনো কাজ ছিল না। ফাদারের বর্ণনা মতে প্রায় কয়েক ঘণ্টা একটানা ধস্তাধস্তির পর অবশেষে তাকে হাতকড়া পরাতে সক্ষম হন তারা। জিসেলের হাত দুটো এতটাই শক্ত এবং অনমনীয় হয়ে গিয়েছিল যে সেগুলো বাঁকানো প্রায় অসম্ভব ছিল। কান ফাটানো বিকট শব্দ এবং চরম বিশৃঙ্খলতার মধ্যে সেই অশুভ সত্তাটি জিসেলকে তার বসার চেয়ার সহ বারবার শূন্যে তুলে ফেলছিল। এই ভয়ঙ্কর ধস্তাধস্তির এক পর্যায়ে যখন জিসেলের ডান হাতটি বেঁধে ফেলার চেষ্টা করা হচ্ছিল, ঠিক তখনই সে তাকে ধরে রাখা দুজন মেয়ের হাত থেকে প্রচণ্ড জোরে নিজেকে ছাড়িয়ে নেয়। সে সিস্টার আগাথা নামের উপস্থিত এক মহিলার উপরে ঝাঁপিয়ে পড়ে। জিসেল সিস্টারকে এমন এক লোহার মতো শক্ত মুঠি দিয়ে চেপে ধরেছিল যে সিস্টার প্রায় দম বন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম হয়েছিল। আর এই পুরো সময়টা শয়তানের প্রভাবে থাকা ওই তরুণী যে চেয়ারটায় বসেছিল সেটি আবারও শূন্যে ভাসতে শুরু করে। এর ফলে জিসেলের শক্ত মুঠিতে আটকে থাকা সিস্টার আগাথার পায়ের জুতোর শুধু সামনের অংশটুকুই মাটি স্পর্শ করেছিল। উপস্থিত সবাই তখন দ্রুত ছুটে যান আটকে পড়া সিস্টারকে মুক্ত করার জন্য এবং জিসেলের গলা টিপে ধরা হাত থেকে অজ্ঞান হয়ে যাওয়ার আগেই বাঁচানোর জন্য। বিরাট এক ধস্তাধস্তি। তিনি মেয়েটির শরীরে থাকা অশুভ আত্মাকে তার শিকার ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। যখন ধর্মীয় আচারের সেই অংশে পৌঁছান যেখানে বলা হয় আই কম্যান্ড ইউ অ্যানশিয়েন্ট সার্পেন্ট রিভিল ইয়োরসেলফ, তখন জিসেল অত্যন্ত করুণ সুরে চিৎকার করে ওঠে। এর পরপরই সে আরও সিস্টার আগাথার ওপর আক্রমণ শুরু করে এবং সে সিস্টারের হাতে সজোরে কামড় বসিয়ে দেয়। আবারও সেই ক্ষিপ্ত তরুণীর হাত থেকে সিস্টারকে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি শুরু হয়। সিস্টারের হাতে জিসেলের দুই পাটির দাঁতের অত্যন্ত ভয়ঙ্কর লাল নীল এবং সবুজ রঙের দাগ বসে গিয়েছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল এই দাগগুলোর ঠিক মাঝখানে একটি ছোট্ট লাল ক্ষতের সৃষ্টি হয়েছিল, ঠিক যেমনটা সাপের কামড় বা সুঁই ফোটানোর ফলে হয়ে থাকে। পরের দিন অদ্ভুত ওই ক্ষতস্থানটিতে ফোসকা পড়ে যায় এবং সেখান থেকে হলুদ রঙের তরল পদার্থ বের হতে থাকে। ফাদার যত সেই শয়তানকে চলে যাওয়ার আদেশ দিচ্ছিলেন, তরুণীটি ততটাই বেশি ক্ষিপ্ত হয়ে উঠছিল। দাবি করা হয় সে তখন এমন এক কণ্ঠে কথা বলছিল যা তার নিজের কণ্ঠ ছিল না। সে একবারে স্বয়ং শয়তানের মতো গর্জন করছিল এবং সেই শব্দ এতটাই ভয়ঙ্কর ছিল যে তা উপস্থিত সবার হাড়ের মজ্জা পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। সে বন্য প্রাণীর মতো চিৎকার করতে শুরু করে। অবশেষে সেই ভয়াবহ যুদ্ধের মোড় ঘোরে এবং জিসেল মাটিতে ফিরে আসে। মাটিতে ফিরে আসার পর দাবি করা হয় যে সে মৃত্যু যন্ত্রণায় ছটফট করা কোনো মানুষের মতো মোচড়াতে থাকে এবং শেষ মুহূর্তে নিজের শরীরকে সম্পূর্ণ দৈর্ঘ্যে টান টান করে প্রসারিত করে দেয়। তারপর জিসেল একেবারে স্থির হয়ে যায়। এক্সোরসিজম শেষ হয়েছিল এবং অন্তত সেই সময়ের জন্য মেয়েটি ওই শয়তানের হাত থেকে মুক্ত হয়েছিল। সে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছে তা নিশ্চিত করার জন্য ফাদার সন্ধ্যায় আবারও এক্সোরসিজম করেন, কিন্তু জিসেল তখন শান্ত ছিল এবং সে সবার সাথে মিলে মন থেকে গান গাইছিল, প্রার্থনা করছিল। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন, ঘটনা এখানেই শেষ? না, ঘটনা এখানেই শেষ হয়নি। এরপর কয়েক মাস কেটে যায়। 1907 সালের জানুয়ারি মাসের শেষের দিকে জিসেল হঠাৎ করে ঘোষণা করে সে আবারও অশুভ শক্তির কবলে পড়বে। মনে হচ্ছিল শয়তান যেন তার আগাম ফিরে আসার বার্তা দিয়ে রাখছে। এবার পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর আকার ধারণ করে। হিংস্রতা, শারীরিক পরিবর্তন, অসম্ভব সব ঘটনা এবং ঘন ঘন শূন্যে ভেসে ওঠার পাশাপাশি জিসেলের মধ্যে এবার এমন সব অদ্ভুত জ্ঞানের প্রকাশ ঘটতে শুরু করে যা তার জানার কথা নয়। সে লুকোনো জিনিসপত্র, ভবিষ্যতে কি ঘটবে সেই সব ঘটনা এবং স্কুলের অন্যান্য মানুষ ও সেন্ট মাইকেল মিশনের গোপন তথ্য বলে দিতে শুরু করে। শুধু তাই নয়, মরিয়াম নামের দ্বিতীয় আরেকজন আদিবাসী মেয়ের মধ্যেও অদ্ভুত সব লক্ষণ দেখা দিতে শুরু করে। পরিস্থিতি দেখে মনে হচ্ছিল শয়তানের এই ভর করার বিষয়টি যেন ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ছে। একটি অত্যন্ত নাটকীয় এবং অস্বাভাবিক ঘটনার মধ্য দিয়ে নাটালের বিশপ ডক্টর আর্থার রোমেল দুজন ধর্মযাজককে সাথে নিয়ে মিশনে এসে পৌঁছান। দিনটি 1907 সালের 24 এপ্রিল। মিশনে যা ঘটেছিল সেগুলোকে তিনি নিছকই হিস্টেরিয়া বা মানসিক রোগ বলে মনে করেছিলেন এবং এই পুরো নাটকীয়তার অবসান ঘটানোর উদ্দেশ্য নিয়েই তিনি সেখানে এসেছিলেন। তিনি বলেছিলেন, আমি খুবই বিরক্ত ছিলাম এবং আমার বিশ্বাস হচ্ছিল না যে এটি আসলেই শয়তান ভর করার কোনো ঘটনা, বরং আমি এটাকে হিস্টেরিয়া হিসেবেই নিয়েছিলাম। এছাড়াও তিনি প্রথম এক্সোরসিজমের অনুমতিও দিয়েছিলেন অত্যন্ত অনিচ্ছার সাথে। মিশনে পৌঁছানোর পর বিশপ দেখেন সেখানে বিশাল এক ভিড় জমে গেছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন বিশপ ওই মেয়ে দুটিকে শয়তানের হাত থেকে মুক্ত করবেন। এসব দেখে বিশপ আবারও বিরক্ত হন। তিনি বলেন, আমি স্থানীয় আদিবাসীদের মনে আমার সম্মান এবং কর্তৃত্ব হারাতে চাই না, তবে আমাকে কিছু একটা করতেই হতো, তাই আমি আমাদের প্রভুর দিকে ফিরে বললাম, এই পুরো বিষয়টি তোমার ব্যাপার এবং তোমাকেই আমাকে সাহায্য করতে হবে। শুরুতে তার মনে যতই অবিশ্বাস থাকুক না কেন, মিশন থেকে ফিরে আসার সময় বিশপ পুরোপুরিভাবে বিশ্বাস করতে বাধ্য হয়েছিলেন যে জিসেল এবং নতুন মেয়ে মরিয়াম আসলেই শয়তানের কবলে পড়েছে। পাঁচজন ধর্মযাজকের সহায়তায় বিশপ সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এক্সোরসিজমের কাজে নিয়োজিত ছিলেন। আগের মতোই হিংস্র আচরণ করে জিসেল প্রতিরোধ গড়ে তুলেছিল এবং এই ক্যাথলিক দলটির চেষ্টাকে শারীরিকভাবে প্রতিহত করার আপ্রাণ চেষ্টা করেছিল। মরিয়াম নামের যে অন্য মেয়েটি অস্বাভাবিক আচরণে আক্রান্ত হয়েছিল তার অবস্থাও ঠিক একই রকম ছিল। এক্সোরসিজমের বর্ণনা মতে মরিয়াম 7টি শয়তানের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এক্সোরসিজম শেষ হওয়ার পর ওই 7টি শয়তান তার শরীর ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। আর জিসেলের ক্ষেত্রে অত্যন্ত চাঞ্চল্যকরভাবে দাবি করা হয় যে তাকে যে ভাষাতেই প্রশ্ন করা হচ্ছিল সে প্রতিটি ভাষাতেই উত্তর দিতে পারছিল। ল্যাটিন, পোলিশ, জার্মান, ফ্রেঞ্চ ইত্যাদি ভাষায় তাকে প্রশ্ন করা হয়েছিল, যদিও সে আগে কখনোই এই ভাষাগুলো সম্পর্কে জানেনি বা শেখেনি। উপস্থিত সবার মনে এই দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে জিসেল আসলে জিসেল হিসেবে সব করছে না, তার শরীর এবং তার জিহ্বা অন্য কোনো সত্তার দ্বারা নিয়ন্ত্রিত। আর সেই সত্তা যে কেবল একাধিক ভাষা বুঝতে পারছিল তাই নয়, শয়তানে ভর করা ওই মেয়েটি ল্যাটিন ভাষার ধর্মযাজকদের রীতিমতো উপহাস করছিল। সে তাদের উচ্চারণের ভুলগুলো ধরিয়ে দিচ্ছিল এবং মাঝে মাঝে নির্দিষ্ট কিছু শব্দ নিয়ে মজা করছিল। বিশপ এবং তার দলের কাজে ব্যাঘাত ঘটানোর জন্য সে অদ্ভুত এক ভঙ্গিতে শব্দগুলোর উপর জোর দিচ্ছিল এবং দুষ্টমির ছলে সেগুলো সুর করে গাইছিল। দেখে মনে হচ্ছিল জিসেল, অথবা বলা ভালো তাকে নিয়ন্ত্রণকারী ওই অশুভ আত্মাটি সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হতে পেরে বেশ মজা পাচ্ছিল এবং পবিত্র সবকিছুকে বাধাগ্রস্ত ও উপহাস করার চেষ্টা করছিল। শয়তানে ভর করা ওই মেয়ে এবং বিশপের মধ্যে চলা একটি অত্যন্ত ভয়ানক ধস্তাধস্তির সময় শয়তানটিকে তার নিজের নাম বলতে বলা হয়। বিশপের ভাষ্যমতে জিসেল তার নাম বলতে অস্বীকৃতি জানায়। তাকে আরো জোরালোভাবে নির্দেশ দেয়া হলে সে বলে, আমি নাম বলতে পারব না, তবে আমি বানান করে দিতে পারি। এরপর সে বানান করে DIOAR। যখন তাকে তার সর্দারের নাম প্রকাশ করতে বলা হয় তখন সে আবারও প্রতিবাদ করে বলে সে নাম প্রকাশ করতে অক্ষম। তবে শেষ পর্যন্ত সেই নামটিও বানান করে বলে। সে তার আঙুল দিয়ে শূন্যের ওপর একটা একটা করে অক্ষর লিখে নামটা প্রকাশ করে। নামটি ছিল লুসিফার। ঘন্টার পর ঘন্টা পার হতে থাকে এবং এক্সোরসিজমের তেজ আরও বাড়তে শুরু করে। তখন ওই নিয়ন্ত্রণকারী অশুভ সত্তাটি তার কৌশল পরিবর্তন করে। সে বুঝতে পারে যে বিশপ এবং ধর্মযাজকরা তাকে না তাড়ানো পর্যন্ত সেখান থেকে কিছুতেই নড়বে না। তখন জিসেলের মুখ থেকে বেরিয়ে আসা সেই ভয়ঙ্কর কণ্ঠস্বরটি মিশনের অ্যারাবেলা নামের অন্য একটি মেয়ের শরীরে প্রবেশ করার অনুমতি চেয়ে অনুনয় বিনয় করতে থাকে। অবশেষে বিশপ কিছুটা বিরতি নেয়ার ঘোষণা দেন। তখন রাত 9টা বাজে। তারা ঠিক 7 ঘন্টা আগে দুপুর 2টার সময় এই শয়তান তাড়ানোর কাজ শুরু করেছিলেন। পরদিন সকালে বিশপ অ্যারাবেলার নিরাপত্তার কথা ভেবে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে তাকে মিশন থেকে অনেক দূরে পাঠিয়ে দেন। অদ্ভুত ব্যাপার হল, যখন তিনি জিসেলের ওপর আবার এক্সোরসিজম শুরু করেন তখন জিসেল আবারও সেই অস্বাভাবিক কণ্ঠে বলে ওঠে যে তাকে সেখান থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। অথচ মেয়েটিকে মিশন স্কুল থেকে সবার আড়ালে আলাদা করে সরিয়ে ফেলা হয়েছিল, তাই এই খবর জিসেলের কোনোভাবেই জানার কথা ছিল না। অবশেষে বিশপ এবং তার যাজক দল সফল হন। কয়েক মাস আগে ফাদার ইগনিশাস যে এক্সোরসিজম করেছিলেন ঠিক সেই ঘটনার মতোই এক্সোরসিজমের শেষ পর্যায়ে জিসেল মেঝেতে লুটিয়ে পড়ে এবং প্রচণ্ড ব্যথায় ভয়ঙ্করভাবে গোঙাতে শুরু করে। এরপর ক্রুশ চিহ্ন আঁকার সাথে সাথে তার শরীরে এক ধরনের খিঁচুনি তৈরি হয় এবং সে মৃতের মতো একেবারে নিশ্চল হয়ে পড়ে। শয়তানটি চলে যাওয়ার সাথে সাথে পুরো ঘরটি একটি অত্যন্ত দুর্গন্ধযুক্ত বাতাসে ভরে গিয়েছিল। এরপর জিসেল সেই অশুভ শক্তির হাত থেকে মুক্ত হয় এবং দীর্ঘ 6 বছর এভাবেই সুস্থ থাকে। অবশেষে 1913 সালের 14 মার্চ মাত্র 22 বছর বয়সে অত্যন্ত মর্মান্তিকভাবে তার মৃত্যু হয়। ফাদার ইগনিশাস তার মৃত্যুর কারণ হিসেবে খুব দ্রুত ছড়িয়ে পড়া যক্ষা বা কোন রোগের কথা উল্লেখ করেন। নিঃসন্দেহে কোরাজিসেলের এই ঘটনাটি বোঝা বা বিশ্বাস করা খুব কঠিন একটি কাজ। এই ঘটনাটি শ্রোতাদের কাছে এমন এক বস্তুগত বিশ্বাসকে স্থগিত করার দাবি জানায় যেখানে একটি অল্প বয়সী মেয়ে শারীরিক এবং আধ্যাত্মিকভাবে অশুভ শক্তির কাছে আত্মসমর্পণ করে। সে শূন্যে ভেসে ওঠে, নিজের হাত পা এবং ঘাড় লম্বা করে ফেলে এবং এমন সব কণ্ঠস্বর ও ভাষায় কথা বলে যা তার নিজের ভাষা নয়। তার পরেও ফাদার ইগনিশাস জানান, এই ঘটনাটি অসংখ্য মানুষ নিজেদের চোখে দেখেছেন। শুধুমাত্র প্রথম পর্যায়ের ভর করা এবং এক্সোরসিজমের ঘটনাটি 3 ফাদার, 3 ব্রাদার, 14 সিস্টার এবং 150 বেশি স্থানীয় মানুষ সচক্ষে পর্যবেক্ষণ করেছিলেন। 1907 সালের বসন্তে যখন নাটালের বিশপ ব্যক্তিগতভাবে এই ঘটনার সাথে যুক্ত হন তখন সেই প্রত্যক্ষদর্শীদের সংখ্যা আরও অনেক বৃদ্ধি পেয়েছিল। শুরুতে তিনি যতই অবিশ্বাস করুন না কেন, ঘটনার শেষ পর্যায়ে বিশপ পুরোপুরি নিশ্চিত হয়েছিলেন যে তিনি যা দেখেছেন এবং যাকে তাড়িয়ে দিতে সাহায্য করেছেন তা আসলেই শয়তানি শক্তি ছিল। এছাড়াও আপাতদৃষ্টিতে শয়তানি ঘটনাগুলোর মাঝেও বিশপ এবং ফাদার ইগনিশাস দুজনেই এই কার্যকলাপের সত্যতা যাচাই করার চেষ্টা করেছিলেন। প্রিয় লিসেনার্স, 20 শতাব্দীর শুরুতে সাউথ আফ্রিকার কোরা জিসেলের সাথে এবং তার আশেপাশে ঘটে যাওয়া এই ঘটনাগুলোর সাথে এই ঘটনাটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে অন্ধকার এবং অদেখা জগতে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটা মোটেও কোনো ব্যতিক্রমী কিছু নয়। আজকের এই ঘটনাটি আমাকে বলেছিলেন নরওয়ে প্রবাসী এক বন্ধু। তার এসব প্যারানর্মাল বিষয়ে বেশ আগ্রহ ছিল। সে প্রচুর রিসার্চ করত এসব নিয়ে, এমনকি এই ঘটনার প্রতিটি তারিখ বর্ণনা 100% নিখুঁত। যদি আপনারা এই ঘটনা নিয়ে নিজেরা জানতে চান বা রিসার্চ করতে চান তবে আমাকে জানাবেন, আমি ঘটনার সব চরিত্রের নাম স্থান সব শেয়ার করব। আমি এখানে সেগুলো শেয়ার করিনি কেননা আমি আমার সেই বন্ধুর অনুমতি নিতে পারিনি। সবাই তার জন্য দোয়া করবেন। সে ব্রেন টিউমারে আক্রান্ত, বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। এই ঘটনাটি শুনলেনই আপনারা সিফাত আলম সংগ্রহ করেছেন এবং সংগ্রহ করেছেন তার বন্ধুর কাছ থেকে, আর সে কারণেই এই ঘটনাটি স্থান পেল অচিনপুরে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। পরের ঘটনায় যাব, তবে তার আগে দারুণ একটা খবর জানিয়ে দেব আপনাদেরকে, আর সেটি হচ্ছে এখন চাইলেই স্ট্রিম করে হারিয়ে যাও ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে, কারণ এয়ারটেল দিচ্ছে 4GB স্ট্রিমিং 24 ঘন্টা মাত্র 29 টাকায়। তাই স্ট্রিম করো ইউটিউব ইচ্ছে মতো, কানেক্টেড থাকো বন্ধু সহ সারা দুনিয়ার সাথে টিকটক স্ন্যাপচ্যাট লাইকিতে। অফারটি পেতে ভিজিট করো মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করো *4*0029#। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জিজ্ঞেস করব না আপনি কেমন আছেন, কারণ আল্লাহর অশেষ রহমতে আপনি সবসময় ভালোর তলেই থাকেন। তারপরে তিনি ব্র্যাকেটে কিছু কথা লিখেছেন, যে কথাগুলো আমি বুঝতে পারছি শুধু আমার জন্যই, আমি সেটা পড়লাম না। এরপর তিনি লিখছেন, এর আগে কখনো ঘটনা আমি শেয়ার করিনি, এটাই আমার জীবনে ঘটে যাওয়া প্রথম ঘটনা। যদি এই ইমেলটি আপনার ভালো লাগে দর্শক শ্রোতাদের মাঝে শেয়ার করবেন, আমি শ্রোতা হয়ে শুনব। কোনো কথা না বাড়িয়ে ঘটনা শুরু করছি। লেখার মধ্যে অনিচ্ছাকৃত ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নাম প্রকাশে অনিচ্ছুক। আমার বাসা নাটোর জেলার সিংড়া উপজেলাতে। আমি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করি। এই ঘটনাটি 2024 সালের। ঘটনাটি আমার মেস নিয়ে। ২০২৩ সালে রাজশাহী পলিটেকনিকে ভর্তি হই। থাকার জন্য আমার এলাকার 4 জন বন্ধু মিলে একটি বাসা খুঁজতে থাকি। শহরের একটি স্থান 13 খাদিয়া ডাবতলার মাঝে বাসা খুঁজতে খুঁজতে একটি মহল্লায় প্রবেশ করি। স্থানীয়দের কাছে শুনি মহল্লার ভেতরে একটি বাসা ফাঁকা আছে এবং সেটা ব্যাচেলারদের জন্য, সেখানে ভাড়া দেবে। আমরা উৎসাহিত হয়ে সেখানে গেলাম। তখন সন্ধ্যা। বাসা ছিল 2 তলার নিচে। দেখলাম একটি বয়স্ক বৃদ্ধ কিছু কাঠ গোছাচ্ছে। তাকে ভাড়ার কথা বললাম, উনি বললেন ওপরে যেতে। ওপরে উঠে দেখি 3টি ফ্ল্যাট, এর মধ্যে 2টাতে বাইরে থেকে তালা দেয়া এবং একটি ভেতর থেকে আটকানো। ভেতর থেকে আটকানো ওই রুমে নক করলাম। একটি 25 বছর বয়সী মেয়ে বের হয়ে আসল এবং ওনাকে বাসা ভাড়ার বিষয়ে বলতেই উনি ব্যাচেলার শুনে কেমন কৌতূহলী মন নিয়ে বললেন,
হ্যাঁ আমাদের একটি ফ্ল্যাট ভাড়া দেব।
বাম পাশের ফ্ল্যাটে আমাদের নিয়ে প্রবেশ করলেন এবং রুমগুলো ঘুরে দেখালেন। ওই ফ্ল্যাটে 2টা রুম, একটি বাথরুম, একটি রান্নাঘর, একটি ডাইনিং স্পেস ছিল। সামনের রুমটি খোলা ছিল, তবে আমার অবাক লাগে পেছনের রুমটা দেখে। ওই রুমে ঢুকতেই কেমন একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ। একটি খাট, একটি 90 দশকের শোকেস স্টিলের এবং কিছু প্লাস্টিকের জিনিস রাখা আছে। কেমন একটা স্টোর রুমের পরিবেশ। হঠাৎ আমার বন্ধু নাইম বলে উঠল,
আপনাদের বাসা মনে হয় অনেকদিন ধরে ভাড়া দেওয়া হয় না। বাড়িওয়ালার মেয়েটি কেমন সংকোচ নিয়ে বললেন, আমরা ভাড়া দেওয়ার প্রয়োজন মনে করিনি, তবে এখন একটু আর্থিক সমস্যায় আছি, তাই ফ্ল্যাটটি ভাড়া দিতে চাই। আমি বললাম, মধ্যের ফ্ল্যাটটি ভাড়া দেবেন না? বাড়িওয়ালা মেয়েটি বললেন, না, ওইটাতে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আছে।
তারপর আমরা ভাড়া মেটালাম। তবে আশ্চর্যের বিষয় হল, শহরের মধ্যে মাত্র 5,000 টাকা দিয়ে একটি ফ্ল্যাট আমাদের দিয়ে দিল, যেখানে তিন শেড বাসার ভাড়া ছিল প্রায় 6,000। দুই তলায় তিনটি ফ্ল্যাট, এর মধ্যে একটিতে শুধু বাড়িওয়ালা, ওনার মা আর ওনার 4 বছর বয়সী বাচ্চা থাকত। 3 দিন পরে আমরা সবাই জিনিসপত্র নিয়ে ওই বাসায় গেলাম। বাসায় আসার পরে বাড়িওয়ালা বলেন,
ভাই, তোমরা রাতে ওই পেছনের রুমের ব্যালকনিতে বেশিক্ষণ থাকবে না, পাশের বাড়ির মানুষের সমস্যা হতে পারে, ওরা একটু আগেই ঘুমিয়ে যায়।
আমরা ওনাকে বললাম, ঠিক আছে। প্রথম 10-12 দিন কোনো সমস্যা হয়নি, কোনো ভীতি কাজ করেনি। পেছনের রুমে নাসিম ও আরিফ, সামনের রুমে আমি ও রাকিব থাকতাম। পড়াশোনা, গেমস নিয়ে আমাদের দিন চলত। হঠাৎ সমস্যা শুরু হয় 15তম দিন থেকে। ওই দিন রাতে বন্ধু নাসিম ব্যালকানিতে ওর বাসায় কথা বলছিল। নাসিম হঠাৎ গোঙানির আওয়াজ পায়। প্রথমে পাত্তা না দিলেও পরে আওয়াজটা তীব্র হলে সে রুমে এসে আরিফকে বিষয়টা বলে। আরিফ তখন বলে, হয়তো পাশের বাসায় কেউ কান্না করছে। তারপর মাঝে মাঝেই গভীর রাতে সেই একই রকম গোঙানির আওয়াজ হত, সেইভাবে কেউ ভাবেনি বিষয়টা নিয়ে। দ্বিতীয় সমস্যা হয় তার কিছুদিন পর রাত্রে। পেছনের রুমের আমাদের দুই বন্ধু গ্রামের বাসায় যায়। সেই সময় আমাদের মিড টার্ম এক্সাম ছিল। এক রুমে পড়তে অসুবিধা হচ্ছে জন্য আমি বন্ধুদের রুমে এসে পড়ছিলাম। হঠাৎ বাইরে বৃষ্টি শুরু হয়। আমি ক্লাস আটকে দিতে গিয়ে দেখি পাশের ছোট্ট মাঠে ল্যাম্পপোস্টের আবছা আলোতে আমাদের নিচতলার বৃদ্ধার নাতি ঠিক আমার দিকে তাকিয়ে আছে। ওই ছেলের বয়স মাত্র 6 বছর। আমি ওকে দেখে বললাম, কাকু, রুমে যাও, বৃষ্টিতে ভিজো না। বলে গ্লাস আটকে দিয়ে মোবাইল হাতে নিয়ে দেখি রাত 12:30 বাজে। সেই মুহূর্তে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। কি ব্যাপার, এত রাতে ছোট্ট একটা বাচ্চা বাইরে কেন? ভয়ে আমি দৌড়ে রাকিবের কাছে যাই। গিয়ে সাহস নিয়ে ওই রুমের জানালা খুলতেই দেখি কেউ নেই। বিস্তারিত রাকিব শুনে বলে, ঘুমিয়ে পড়, চোখে ধান্দা লেগেছে। আমি কিছুক্ষণ ভেবে আবার পড়া শুরু করলাম। রাত 1:48। ছাদের উপর একসাথে 4-5 জনের খুব জোরে হাঁটার শব্দ হচ্ছে। আমি বিরক্ত হয়ে আবার রাকিবের কাছে গিয়ে বলতেই রাকিব বলে,
এত রাতে ছাদে থাকবে কে? তুই ঘুমিয়ে পড়।
আমি ভেবাচাকা খেয়ে ভাবলাম, কি হচ্ছে এসব? সেদিন রাত ঠিকঠাক গেল, তারপর তেমন কোনো ঘটনা ঘটেনি। আমাদের মিড এক্সাম শেষ হলে রাকিব বাসায় আসে। আমি কোচিং করতাম জন্য 2 দিন পরে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেই। বন্ধু চলে যাওয়ার দিন রাতে ভেতরে নামাজ পড়ার সময় আমি যখন সিজদা দেই, তখন বাথরুমের ট্যাপ থেকে পানি পড়ার আওয়াজ, এই আওয়াজটা যখন আমি সিজদা দেই শুধু তখনই শুনতে পাই। একটু ভয় হল, তবে আমি সেরকম পাত্তা দেইনি। রাতে বিছানায় শুয়েছিলাম, সেই সময় নূপুরের আওয়াজ শুনতে পেলাম। মনে হল কেউ নূপুর পায়ে রুমের আশেপাশে ঘুরছে। ঠিক আমার সাথে 2-3 দিন এইরকম ঘটনা ঘটেছে। আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে আমি ঘুমিয়ে যাই। আমরা যে রুমে থাকতাম সেই রুম থেকে ওপরে কোনো শব্দ পেতাম না, তবে বন্ধুদের রুমে যখন থাকতাম একা থাকলেই শুধু ছাদের ওপর ধূপধাপ শব্দ হতো। একদিন বাড়িওয়ালাকে বললাম এইরকম ঘটনা। উনি বললেন,
ভাই, রাত 10টার মধ্যেই ছাদের গেট আটকে দেয়া হয়। তুমি হয়তো ভুল শুনেছ, রাতে কারো ছাদে কাজ থাকে না। আমরা বাসায় মোট 9 জন থাকি, আমরা ছাড়া ছাদে কেউ যায় না।
একদিন সন্ধ্যায় আমি বাইরে বের হব, রেডি হচ্ছি, হঠাৎ মনে হল পাশ দিয়ে কালো ছায়া দৌড়ে গেল। আমি তাকিয়ে দেখি কেউ নেই, মনের ভুল ভেবে উড়িয়ে দিলাম। আমি রুমের গেট খুলতেই ছাদের শেষ দিকে তাকিয়ে দেখলাম আবছা কি যেন একটা অবয়ব দাঁড়িয়ে আছে ঠিক আমার দিকে মুখ করে। রুমের সামনে ছোট্ট আলো জ্বলছিল, ঠিক স্পষ্টভাবে বুঝতে পারলাম না। খুব দ্রুত আমি নিচে চলে আসলাম। এরকম ছোট ছোট ঘটনা, তবে ঘটনা এখানেই শেষ নয়। দেখতে দেখতে 1 বছর কেটে গেল, আমরা ওই মেসে থাকি। তারপর একদিন আমার কলিজা পানি হবার মতো একটা ঘটনা ঘটে। ছাদের চাবি নিয়ে রেখেছিলাম আপুর কাছ থেকে, আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে, সেই আগের মতোই পেছনের রুমে পড়ছি বলে রাখা ভালো, নাসিম ও আলী জেনারেলে পড়ত, ওরা বেশি থাকত না। হঠাৎ রাত 12:22 দিকে ছাদে প্রচণ্ড শব্দ হচ্ছে, মনে হচ্ছে অনেক উঁচু থেকে 2-3 জন লাফিয়ে পড়ছে। বিরক্ত হয়ে রাকিবের কাছে গিয়ে বললাম, চল ওপরে গিয়ে দেখি কি ঝামেলা, দেখতে হবে, সূর্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। রাকিব বলে,
তুই যা, আমি একটু পরে আসছি।
আমি বিরক্ত, তাই একাই একটা ফল কাটা ছুরি নিয়ে ওপরে যাই। আশেপাশে মোবাইলের আলো দিয়ে দেখার চেষ্টা করি, কিছুই দেখতে পাই না। রাগান্বিত হয়ে নিচে চলে আসব, হঠাৎ পাশের কবুতরের ঘরে দেখি একটা মেয়ে চুল খুলে সাদা রঙের থ্রি পিস পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছে। তার মুখ পোড়ানো, সে একটি করে মৃত কবুতর নিচ্ছে এবং বিশ্রীভাবে সেটা ফেলে দিচ্ছে। কি বিশ্রী দেখতে, বিশ্বাস করেন আমি এটা দেখব ভাবতেও পারিনি। ওই আত্মাটা ছিল আমার থেকে 1.5 বামে এবং গেট ছিল আমার 2 হাত সামনে। আমি সজোরে দৌড় দিয়ে গেটের সাথে পা আটকে ফেলি, সিঁড়িতে পড়ে অজ্ঞান হয়ে যাই। পরে আমি নিজেকে আবিষ্কার করি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে। আমাকে স্যালাইন দেয়া হচ্ছে এবং আমার পাশে আমার ফুপি, আমার বোন, দুজনের চোখ লাল হয়ে আছে, বোঝা যাচ্ছে অনেক কান্নাকাটি করেছে। আমি আরো চমকে উঠি আমার বোন যখন বলে, তুই দেখতে পাচ্ছিস, শুনতে পাচ্ছিস আমাকে? আমি বলি, হ্যাঁ আপু। তখন আপু বলে, আজ 5 দিন পর তোর জ্ঞান ফিরল, কি হয়েছিল তোর? আমার সেই দৃশ্য বলার মতো আগ্রহ কাজ করল না। সুস্থ হয়ে ওই বাসা ছেড়ে দিয়ে কলেজের হোস্টেলে থাকা শুরু করলাম। একদিন কৌতূহল নিয়ে ওই বাড়িতে আমিও রাকিব গেলাম, গিয়ে আপুকে সব বললাম। এতদিনের সমস্যার কথা শুনে আপুর মা বললেন,
আমাদের উচিত ছিল তোমাদের সবকিছু বলে দেয়া, তোমরা সতর্ক থাকতে পারতে। আমার আরেকটি মেয়ে ছিল টুম্পা, যে একটি ছেলেকে পছন্দ করত, আজ থেকে 8 বছর আগের ঘটনা। ওদের সম্পর্ক তোমাদের আঙ্কেল মেনে নেয়নি, আমার মেয়েকে জোর করে আরেক জায়গায় বিয়ে দেয়। তার 2 দিন পরে খবর পাই ওই ছেলে আত্মহত্যা করেছে এবং সেই ঘটনা কেউ আমার মেয়েকে বলে দেয়। মেয়ের শ্বশুর বাড়ির বয়স 7 দিন, আমাদের মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে আনি আমরা এবং সেই দিন বিকেলে আমার মেয়ে টুম্পা কবুতরকে খাবার দিতে যায়, গিয়ে ছাদের গেট আটকে দেয় এবং তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ছাদে পলিথিন পেপার ছিল, মুহূর্তেই কিছু কবুতর সহ আমার মেয়ে পুড়ে ঝলসে যায়। তারপর থেকে এরকম সমস্যা, তবে তার অতৃপ্ত আত্মা কখনো কাউকে কোনো ক্ষতি করেনি। আমার মেয়ে প্রতি রাতে স্বপ্নে আমাকে এসে বলে, মা তুমি এমনটা না করলেও পারতে, তুমি যদি বাবাকে বোঝাতে তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। তোমাদের আগেও অনেকে ছিল, 2-1 মাস থেকেছে, তারপর প্রায় 1.5 বছর ছিল তোমরা, তাই কিছু বলিনি, ভেবেছিলাম সবাই তো ঠিক হয়ে গেছে।
আমার জীবনে ঘটা ছোট ছোট আরো ঘটনা আছে, এই ঘটনাটি আমার জীবনে ঘটা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা বলে আমি মনে করি। ঘটনাটি যদি সিলেক্টেড হয় আমাকে ইমেইল করে জানাবেন, ঘটনাটি সিলেক্টেড হলে আমি আরো ঘটনা পাঠানোর চেষ্টা করব। জীবনের প্রথম ইমেল গুছিয়ে লিখতে পারিনি, আপনি পড়ে যদি শোনান কৃতজ্ঞ থাকব। এতে নাম লিখেছেন কিন্তু সেটা প্রকাশ করতে নিষেধ করেছেন, আমি প্রকাশ করছি না। চমৎকার একটি ঘটনা, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আসলে চমৎকার একটি ঘটনা বলি, লেখার ধরনটা খুব চমৎকার সেটাই বলেছি, কিন্তু ঘটনাটা আসলে মর্মান্তিক এবং যেই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে যিনি ঘটনা লিখছেন তাকে এবং তার বন্ধুদের, সেটা আসলেই ভয়াবহ। যাই হোক, এরকম ঘটনা নিশ্চয়ই আপনাদের কাছেও আছে, যদি থাকে অবশ্যই আমাদেরকে ইমেল করে জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhut@gmail.com, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে যাবার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনো পর্যন্ত শুনছেন কিন্তু আমাদের সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর সেই সাথে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। হিসেবে রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আরো একবার আমন্ত্রণ ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। ভাবতে ভালো লাগে, এই সেদিন শুরু করেছিলাম অচিনপুর, আর এখন দেখতে দেখতে সবাই শিরোনামে অর্থাৎ সাবজেক্টে লিখছেন অচিনপুর। যদি এভাবেই পাশে থাকেন তাহলে ভয় কি অচিনপুরে, কারণ এখানেই আছে বন্ধুরা। আমরা শুরু করছি নতুন একটি ঘটনা, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আব্দুল ওয়াহিদ লিখছি চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল থেকে। আজ আবারও চা বাগানে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হলাম। আমার পাঠানো প্রথম ইমেল, যার শিরোনাম ছিল চা বাগানে কে এই ছায়া মানব, সম্প্রতি প্রচার হয়েছে এবং এই এপিসোডটি সম্প্রচার হওয়ার পর শ্রীমঙ্গলে অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন এবং তাদের জীবনে ঘটে যাওয়া সত্য ভয়ঙ্কর ভূতুরে ঘটনা আমার মাধ্যমে ভূত ডট কমে পাঠানোর ইচ্ছে প্রকাশ করেছেন। ঠিক তেমনই বিজনেস পার্টনার আমার মিতা, যার নাম আব্দুল ওয়াহিদ, উনি ওনার জীবনে ঘটে যাওয়া একটি লোমহর্ষক ঘটনা আমার মাধ্যমে ভূত ডট কম কে জানাতে চান। ওয়াহিদ ভাই ফ্রান্স প্রবাসী, উনি ওইখানকারই সিটিজেন, বর্তমানে উনি বাংলাদেশে আছেন। উনি এবং আমি ওনার গাড়ি নিয়ে যখনই কোনো লং ট্যুরে যাই, বিশেষ করে রাতে, তখন এই গানের বদলে ভূত ডট কম শুনি। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। বলছেন ওয়াহিদ ভাই, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলেই আছেন, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি আব্দুল ওয়াহিদ, আমার বাড়ি সিলেটের হবিগঞ্জ জেলার দাঁড়াগাঁও গ্রামে, বর্তমানে আমি ফ্রান্সের নাগরিক, ঈদের জন্য পরিবার নিয়ে বাংলাদেশে বেড়াতে এসেছি। আমি ভূত ডট কমের অনেক বড় একজন ফ্যান, বাংলাদেশে বৎসরে আমার 5-6 বার আসা হয়। যাই হোক, আমি ঘটনায় চলে যাই। ঘটনার সময়কাল আজ থেকে 20 বছর আগে, 2006 সালের সেপ্টেম্বর মাসের রমজানে। আমার বয়স তখন অল্প, গ্রামের কিছু বিত্তবান লোকের সাথে কোনো এক কারণে আমি ঝামেলায় জড়িয়ে পড়ি, যার কারণে আমার মা আমাকে বলেন, বাবা তুমি এক কাজ করো, কিছুদিন তুমি তোমার মেজ ভাইয়ের সাথে থেকে আসো, দেখবে গ্রামের জঞ্জাল তোমাকে স্পর্শ করতে পারবে না, ঝামেলা মিটে গেলে তুমি আবার গ্রামে ফিরে এসো। আমিও মায়ের কথায় রাজি হয়ে গেলাম। আমার মেজ ভাই তখন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কোন একটি চা বাগানে বড়বাবু হিসেবে কর্মরত। এটি ছিল ইন্ডিয়ার গা ঘেঁষা একটি চা বাগান, লোকালয় থেকে অনেক দূরে। চা বাগান এরিয়াটা ছিল অনেক ভুতুরে, দিনের বেলায় কেমন যেন গাছ ছমছম করত বাগানের ভেতর গেলে। আমি মায়ের কথায় পরদিন সেই চা বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম এবং আমার আসার কথা আমার মেজ ভাইকে জানালাম। আমি যখন বাড়ি থেকে রওনা দেই, তখন আমার মেজ ভাই আমাকে কল দিয়ে বললেন,
তুই সকাল সকাল রওনা দিস, যাতে আমার বাসায় এসে ইফতার করতে পারিস।
আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি বাড়ি থেকে রওনা দিতে একটু দেরি করে ফেলি। আমার গ্রামের বাড়ি সেই চা বাগান থেকে 125 কিলোমিটার দূরে, যোগাযোগ ব্যবস্থাও তেমন ভালো ছিল না। আমি যখন বড়লেখার নান্দুয়া বাজারে গিয়ে পৌঁছালাম, ঠিক মাগরিবের সময়ের আগ মুহূর্ত তখন। এই নান্দুয়া বাজার থেকে যদি সেই চা বাগানে যেতে হয়, তাহলে সেখান থেকে সিএনজি রিজার্ভ করে তারপরে যেতে হবে, না হলে কোন রকম গাড়ি সেখানে যায় না। আমি অনেকজন সিএনজি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ভাই অমুক চা বাগানে যাবেন? ওনাদের সবারই এক কথা, না ভাই এই মুহূর্তে আমরা ওখানে যাব না, সন্ধ্যা হয়ে আসছে, রিজার্ভ করে যাব, ভাড়া নিয়ে কোনো সমস্যা নেই, ভাই যত টাকাই দেন না কেন আমরা ওখানে যাব না, ওইদিকটা ভালো না। আর আপনি এখন সন্ধ্যায় ওইখানে যাবেন? ভাই আমাকে যেতেই হবে, কারণ আমি অনেক দূর থেকে আসছি, ফেরত যাওয়া সম্ভব না, আজকে না গেলেই ভালো হয়, প্রয়োজন হলে বড়লেখা শহরে চলে যান, আগামীকাল সকালে যাবেন।
ওনাদের সব আচরণ দেখে আমি অবাক হয়ে গেলাম, ভাবলাম হয়তো চোর ডাকাতের ভয় তাই ওনারা যাবেন না। বলে রাখা ভালো যে আজ থেকে 20 বছর আগে জনমানবহীন এলাকায় অনেক চুরি ডাকাতি হতো, তাই সন্ধ্যার পর গাড়ি চলাচল কম হতো। যখন দেখলাম ওনারা যাবেন না, তখন আমি কোনো উপায় না পেয়ে সেই চা বাগানের রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। নান্দুয়া বাজার থেকে সেই চা বাগান প্রায় 8-10 কিলোমিটার দূরে। আমি হাঁটতে হাঁটতে যখন কিছু দূর গেলাম, তখন মাগরিবের আজান আমার কানে ভেসে আসলো। আমি আমার মেজ ভাইকে কল দিয়ে জানতে চাইলাম, কিন্তু কোনো নেটওয়ার্ক ছিল না। এখন যেরকম সব জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় তখন তেমনটা নয়। আমার সাথে কোনো খাবারও ছিল না যেটা দিয়ে আমি রোজা ভাঙব। তখন আমি কি করব ভাবতে ভাবতে কিছু দূরে একটা প্রাইমারি স্কুল আমার চোখে পড়ে। একটা টিউব অয়েল ছিল সেখানে এবং সেখান থেকে পানি খেয়ে আমি রোজা ভাঙলাম। তারপর আবার হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ যেতেই অন্ধকার নামতে শুরু করল। আমার কাছে ছিল না কোনো টর্চ লাইট, আমার ফোনে লাইটের ব্যবস্থাও নেই। ডিসপ্লে আলোতে যতটুকু দেখা যায় সেটা দিয়ে এগিয়ে চলছি। আরো কিছুক্ষণ হাঁটার পর চারিদিক অন্ধকারে ঢেকে গেল। তখন আমার মনের ভেতর একটু একটু ভয় কাজ করতে শুরু করল, কারণ আশেপাশে কোনো বাড়িঘর নেই, শুধু রাস্তার দুই পাশে চা বাগান, আর চা বাগানের চতুর্দিকে পিনপতন নীরবতা আর ঝিঁঝি পোকার ডাক। ভয় আমাকে আস্তে আস্তে গ্রাস করা শুরু করেছে। আমি মনে মনে ভাবলাম, এখন বাকি 4-5 কিলোমিটার, যাব কিভাবে? অনেকক্ষণ অন্ধকারে হাঁটার পর হঠাৎ দেখতে পেলাম চা বাগানের এক মহিলা শ্রমিক তার মাথায় রান্না করার লাকড়ি নিয়ে আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তাকে দেখে আমার ভয় হালকা হল, সাহস হল কিছুটা। আমি তাকে ডেকে জিজ্ঞেস করলাম, ও দিদি, যাবে ওই চা বাগানে? কিন্তু উনি কোনো কথা না বলেই হাঁটতে শুরু করলেন। আমি ভাবলাম হয়তো উনি শোনেননি আমার কথা। আমি আবারও ডাক দিয়ে বললাম, দিদি, আমি বড়বাবুর বাংলোতে যাব, কতক্ষণ সময় লাগবে বলতে পারেন? এইবারও কোনো সাড়া নেই। আমি ওনার পাশাপাশি যাওয়ার জন্য অনেক দ্রুত হাঁটার চেষ্টা করেও ওনার পাশাপাশি যেতে পারছি না। প্রথমে আমার কাছে বিষয়টি খুব স্বাভাবিক লাগলেও পরবর্তীতে আমি ভয় পেতে শুরু করি। আমি যতই দ্রুত হাঁটি না কেন, ওনার নাগাল ধরা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কিছুক্ষণ এভাবে হাঁটার পর রাস্তাটি ডানে মোড় নেয়। মহিলাটি ডানে মোড় নেয়ার 4-5 সেকেন্ডের মধ্যে আমিও মোড় ঘুরলাম। ঘুরে দেখি উনি আমার সামনে নেই। তখন ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ। চা বাগানের কুয়াশা ও শীতের মধ্যে আমি ঘামতে শুরু করলাম। ভয়কে পাশ কাটানোর জন্য নিজেকেই বললাম, হয়তো উনি চা বাগানের ভেতরে আড়ালে ঢুকে গেছেন, তাই ওনাকে দেখতে পাচ্ছি না। এটা ভাবতে ভাবতে সামনে হেঁটে যাচ্ছিলাম। কিছুক্ষণ যাবার পর আমার সামনে রাস্তার মধ্যে দুইটি ছোট ব্রিজ একসাথে দেখতে পেলাম, একটি ভাঙা ও একটি ভালো। হঠাৎ দেখলাম ভাঙা ব্রিজের কাছে অনেক বড় বড় শেয়াল, যা স্বাভাবিক শেয়ালের মতো নয়, একসাথে ওরা কি যেন কামড়ে খাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখি একটা লাশ। আমি ভয়ে দাঁড়িয়ে গেলাম। আমার মস্তিষ্ক তখন কাজ করছিল না, আমি কি করব ভেবে পাচ্ছি না। এরই মধ্যে শেয়ালগুলো লাল লাল চোখ দিয়ে একসাথে আমার দিকে তাকিয়ে আছে। সেটা দেখে আমি অজ্ঞান হওয়ার অবস্থায়। আল্লাহ, এখন আমার কি হবে? সূরা কালাম যা পড়ি জোরে জোরে পড়া শুরু করে দিলাম এবং শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা দৌড় দিলাম। দৌড়ে কতটুকু এসেছি আমি জানি না। হাঁপাতে হাঁপাতে আমি আবার দোয়া দুরুদ পড়ে হাঁটা শুরু করলাম। হঠাৎ পেছনে কারো আসার শব্দ শুনতে পেলাম। পেছনে তাকিয়ে দেখি ওই চা শ্রমিক মহিলা তার মাথায় থাকা লাকড়ির বোঝা নিয়ে আমার দিকেই আসছে। তার চেহারা অন্ধকারেও কি ভয়ঙ্কর আমি বলে বোঝাতে পারবো না। আমি তাকাতেই কি বিশ্রীভাবে একটা হাসল সে, আমার দিকে আসা শুরু করল। আমার হৃদয়টা তখন ডুকরে উঠল। আমার চোখ যেন অন্ধকারে আচ্ছন্ন, আমার জ্ঞান যায় যায় অবস্থা। আমি কিছু ভাবতে না পেরে আবারও দৌড়াতে শুরু করলাম। 1-2 মিনিট দৌড়ানোর পর আমি কিছু দূরে একটি আলো দেখতে পেলাম। সেই আলোর দিকে আমি দৌড়ে গেলাম। তখন পেছন থেকে একটা আওয়াজ ভেসে আসল, যা বেঁচে গেলি। আলোটা সামনে আসতেই দেখি চা বাগানের এক চৌকিদার হাতে টর্চ নিয়ে বাগান পাহারা দিচ্ছেন। আমাকে দেখে বললেন বাগানের ভাষায়, কে দাদা আপনি, এত রাতে দৌড়িয়ে কোথায় যান? তখন আমি হাঁপাতে হাঁপাতে বললাম, আমি আব্দুর রহমান সাহেবের ছোট ভাই, ওনার বাংলোতে যাব, প্লিজ আপনি কি আমাকে সাহায্য করবেন, আমি অনেক বিপদে পড়েছি। চৌকিদার বলল, ও আচ্ছা, আপনি বড়বাবুর ভাই আছেন, তো এত রাত করে এদিকে আসলেন কেন? আপনার কপালটা ভালো কিছু হয় নাই, এদিকটা ভালো নয় বাবু।
আমি ওনাকে আমার সাথে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত বললাম। উনি বললেন,
বাবু, ভাঙ্গা ব্রিজের পাশেই হচ্ছে বাগানের শ্মশান ঘাট, সন্ধ্যার পর এদিকে মানুষ তো দূরের কথা, কোনো যানবাহনও চলাচল করে না, এখানে এক পিশাচিনীর বসবাস।
আরো বলেন, চা বাগানের রাতে ডিউটিরত অনেক চৌকিদার নাকি তার শিকারে পরিণত হয়েছে, অনেকের লাশ পাওয়া গেছে ভাঙা ব্রিজের নিচে।
তাই এখন ওইদিকার কোনো চৌকিদার ডিউটি করতে চায় না। এগুলো বলতে বলতে সে আমাকে আমার ভাইয়ের বাংলোতে নিয়ে আসেন। বাংলোতে যাওয়ার পর আমার ভাই আমাকে দেখে বললেন, তুই না সন্ধ্যার আগে আসবি, কতবার কল দিলাম কল ঢোকে না, ভাবলাম তুই আসবি না। আজ তোকে এত ভীত দেখাচ্ছে কেন, কি হয়েছে তোর?
আমি ভাইয়াকে সব খুলে বললাম। ভাইয়া শুনে বললেন,
আলহামদুলিল্লাহ, আল্লাহ তোকে সাহায্য করেছেন। ওই দিকটা নাকি আসলেই ভালো না, বাগানের কোন লোক সন্ধ্যার পর এদিকে যাওয়া আসা করে না। যা হাত মুখ ধুয়ে নে, খেতে বস।
আমি হাত মুখ ধুয়ে রেস্টে চলে যাই। সেদিন রাতে আমার আর কোনো সমস্যা হয়নি। পরের দিন ভোর থেকে আমার অনেক জ্বর আসে। মেজো ভাইয়া বাগানের ইমাম সাহেবের কাছ থেকে পানি পড়া তেল পড়া নিয়ে আসেন আমার জন্য। তিন দিন পর আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে যাই। এরপর আর কোনো সমস্যা হয়নি। এই ছিল আমার ঘটনা। আমার জীবনে ঘটে যাওয়া আরও কিছু ঘটনা আছে যা পরবর্তীতে আমি শেয়ার করব ভূত ডট কম এর সাথে, যদি এটি সিলেক্টেড হয় তাহলে। ভালো থাকবেন বলে ওয়াহিদ ভাই তার ঘটনা শেষ করেছেন। প্রিয় রাসেল ভাই ও শ্রোতা বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ এত সময় ও ধৈর্য নিয়ে ঘটনাটা পড়ার জন্য, শোনার জন্য। আমার কাছে আরো অনেক ঘটনা আছে যা সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলের পাহাড়ে ঘটে যাওয়া। আমি পরবর্তীতে ইমেইলের মাধ্যমে পাঠাবো। লেখায় কোনো অনাকাঙ্ক্ষিত ভুল হলে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। আব্দুল ওয়াহিদ চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে পাঠিয়েছেন এই ঘটনাটি। আর যার ঘটনা, তিনি ওয়াহিদ ভাই, ফ্রান্স প্রবাসী। থ্যাংক ইউ সো মাচ। আমি আশা করব যারা এই ঘটনাটি শুনেছেন তাদের ভালো লেগেছে। যদি আপনাদের কাছে এরকম কোন ঘটনা থাকে তাহলে পাঠিয়ে দিন আমাদের কাছে, আমরা সেটা পড়ে শোনাব ইনশাল্লাহ। চলুন আমরা পরবর্তী ঘটনায় যাই। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। পরের ঘটনায় যাব, তবে তার আগে দারুণ একটি খবর জানিয়ে দিতে চাই। 50 GB ইন্টারনেট, 500 মিনিট টক টাইম, 30 দিন মাত্র 599 টাকায়। স্ট্রিম করে হারিয়ে যাও ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। অফারটি পেতে ভিজিট করো মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করো *4*599#। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের এই বন্ধুত্বের কারণে আমার বড় বোন খুব রেগে যেতেন আর বলতেন,
আমার মনে হয় তোর জীবনে এই মেয়েটা আমার জায়গা নিয়ে নিয়েছে। তুই আমার চেয়ে ওকেই বেশি আপন ভাবিস।
সীমা আমাদের ঘরেরই একজন সদস্য হয়ে উঠেছিল। আমরা যখন বড় হলাম তখন আমাদের বিয়ের কথা উঠল, কিন্তু সে বিয়ের কথা শুনে খুব ঘাবড়ে যেত আর চিন্তায় মগ্ন থাকত, কারণ সে চাইত আমাদের দুজনের বিয়ে যেন একই বাড়িতে হয়। বিয়ে করে সে আমার থেকে দূরে কোথাও যেতে চাইত না। একবার আমরা একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, সেখানে একজন বয়স্ক নারী আমাদের কাছে এসে আমার নাম ঠিকানা জিজ্ঞেস করতে লাগলেন। আমি ব্যাপারটাকে খুব একটা পাত্তা দেইনি, কিন্তু কয়েকদিন পরই সেই নারী তার দুই ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে হাজির হলেন। বড় ছেলের প্রস্তাব আমার জন্য আর ছোট ছেলের প্রস্তাব সীমার জন্য। আমার পরিবারের লোকজন প্রস্তাবটা শুনে খুব খুশি হল এবং ওনারা রাজি হয়ে গেলেন। সীমার পরিবারের দিক থেকেও হ্যাঁ সূচক জবাব এল। বিয়ের দিন ঘনিয়ে এল। আমার বড় বোন আমাকে বুঝিয়ে বলেছিলেন,
এখন সীমার সাথে তোর দুটা সম্পর্ক, জায়ের সম্পর্কটা কিন্তু খুব একটা নাজুক সম্পর্ক। এখন একসাথে থাকবে তোমরা, তোমাদের দুজনকেই প্রতিটি বিষয়ে অনেক ধৈর্য ধরতে হবে।
আমি বোনকে বললাম,
আপনি যা ভাবছেন তেমন কিছুই হবে না। আমার আর সীমার সম্পর্ক অনেক আগে থেকেই বোনের মতো। আমাদের আজ বছরের পর বছর স্বপ্ন পূরণ হচ্ছে। আমরা যা পরে আগে বন্ধু।
আমি আর সীমা বিয়ে করে সেই বাড়িতে গেলাম। জীবনটা খুব সুন্দর হয়ে উঠেছিল। বিয়ের এক বছর পর আমার কোলে আমার ছেলে আর সীমার কোলে তার ছেলে এলো। আমার স্বামীর চাকরি শহরে হয়ে গেল। তিনি শিক্ষিত ছিলেন বলে শহরেই চাকরি পেয়েছিলেন। তিনি জেদ করছিলেন যে আমি আর আমার ছেলে যেন ওনার সাথে গিয়ে শহরে থাকি, কিন্তু আমার মন কোনোভাবেই শহরে যেতে রাজি হচ্ছিল না। শেষমেশ তিনি একাই শহরে চলে গেলেন। যখন তিনি আসতেন তখন আমাদের জন্য অনেক উপহার নিয়ে আসতেন। এরপর আমাদের একটা মেয়েও হল। আমার ছেলের বয়স তখন 4 বছর। আমরা যে বাড়িতে থাকতাম তার মাঝখানে একটা ছোট দেয়াল ছিল। এক অংশে আমি আর অন্য অংশে সীমা থাকত। এই ভাগাভাগি শুধু নামের জন্যই ছিল, আসলে আমরা একসাথেই থাকতাম। আমি আবারও সন্তান সম্ভবা হলাম, কিন্তু সীমার এক ছেলের পর আর কোনো সন্তান হল না। আমার স্বামী এবার জেদ ধরলেন, তুমি আমার সাথে শহরে চলো, এখানে একা কিভাবে থাকবে, আর বড় ছেলেকেও তো স্কুলে ভর্তি করতে হবে। আমার শ্বশুর বাড়ির সবাইও বলল, ও ঠিকই বলছে, অকৃতজ্ঞ হয়ো না। সবার কথায় আমাকে বাধ্য হয়ে রাজি হতে হল, কিন্তু মন থেকে আমি একটুও খুশি ছিলাম না। সিদ্ধান্ত হল সন্তান জন্ম নেওয়ার পর আমি শহরে চলে যাব। যেদিন এই সিদ্ধান্ত হল সেদিন সীমা আমার কাছে এসে খুব মন খারাপ করে বলল,
তুমি চলে গেলে আমার মন টিকবে কিভাবে।
আমি তার হাত ধরে তাকে বোঝাতে বোঝাতে বললাম,
উনি কথা দিয়েছেন যে প্রতি মাসে আমাকে তোমাদের সাথে দেখা করতে আনবেন।
সে বলল,
আমি তোমাকে খুব মিস করব।
আমি বললাম,
শহর আর এমন কি দূরে, তুমি চাইলে এসে দেখা করে যেও, আমিও আসব।
আমরা দুজনেই খুব মন খারাপ করে বিদায় নিলাম। কিছু সময় পর আমার ছোট ছেলের জন্ম হল। ফুটফুটে বড় বড় চোখওয়ালা বাচ্চাটা খুব আদরের ছিল সবার।
এবার কিন্তু তৈরি থেকো, আমি এলেই তোমরা সবাই আমার সাথে শহরে যাবে।
স্বামী চলে যাওয়ার পর আমরা সবাই একসাথে বসে সন্ধ্যায় চা খাচ্ছিলাম। তখন আমার দেবর বলল,
ভাবি আপনি চলে গেলে তো খুব মন খারাপ হবে, বাড়িটা একেবারে ফাঁকা হয়ে যাবে।
আমি বললাম,
তুমিও চলো না আমাদের সাথে।
সে বলল,
আমি গিয়ে কি করব, আমি তো কোনো কাজই জানি না, অন্তত এখানে জমিতে কাজ করে বউ বাচ্চার জন্য দুই বেলা খাবার জোগাড় করতে পারি।
তখন সীমা একেবারে মাথা নিচু করে চুপচাপ বসেছিল। আমার মনের ভেতরটা কেমন যেন করে উঠল, কিন্তু আমিও তো বাধ্য ছিলাম। কয়েকদিন পর থেকেই আমার কেমন যেন অস্বস্তি হল, শরীরে একটা ভারী ভাব, মেজাজ খিটখিটে, অযথাই বাচ্চাদের উপর রাগ হতো। সবচেয়ে ছোট ছেলেটার শরীরটাও খুব খারাপ হতে শুরু করল, সে সারাক্ষণ শুধু কাঁদত। সীমা বলল,
ওর পেট ব্যথা করছে না তো।
আমরা দুজন তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার তাকে কিছু ওষুধ দিলেন, এতে সে একটু আরাম পেল, কিন্তু রাতে আবার কান্না শুরু করল। আমি, সীমা আর আমার দেবর সবাই মিলে তাকে শান্ত করতে করতে ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু সে থামার কোনো নামই নিচ্ছে না। আমরা বুঝতে পারছিলাম না সে কেন এত কাঁদছে? এর আগে তো কখনো এমন হয়নি। বাচ্চাটা বেশ দুর্বল হয়ে পড়েছিল। আমরা আবার ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বললেন,
আমি কিছু ওষুধ দিচ্ছি, এতে পার্থক্য বুঝতে পারবেন।
ওষুধে বাচ্চাটার বেশ আরাম হল, আমরাও একটু স্বস্তি পেলাম। কিন্তু দুদিন যেতে না যেতেই তার প্রচণ্ড জ্বর, আমি ভয় পেয়ে গেলাম। বাচ্চা আস্তে আস্তে নিরাভ হতে শুরু করল। আমি আর সীমা তাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়ালাম, কোনো লাভ হল না। আমি চিন্তায় পড়ে শহরের স্বামীকে ফোন করলাম, তিনিও শহর থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি বললেন,
তোমরা তৈরি থেকো, আমরা ওকে শহরে নিয়ে আসব, শহরে কোনো ভালো ডাক্তার দেখাব।
আমি কেঁদে কেটে খুব মন খারাপ করলাম। আমার সুস্থ বাচ্চাটা কয়েকদিনের মধ্যেই শুকিয়ে গিয়েছিল। পরের দিন সকালে স্বামীর পৌঁছানোর কথা, কিন্তু তিনি আসার আগেই আমার ছেলে এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেল। ফজরের সময় সে আমার কোলেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আমি একদম পাথরের মতো বসেছিলাম। আমার স্বামীরও খুব খারাপ অবস্থা। আমার উপর দিয়ে কেয়ামত যাচ্ছিল। ওর মৃত্যুর 15-20 দিন পর্যন্ত আমি শোকে পাথর হয়ে বিছানায় পড়েছিলাম। আমার নিজের, শহরের বা অন্য বাচ্চাদের কোনো খেয়ালই ছিল না। সীমা সবাইকে সামলে রেখেছিল। ছেলের শোক কাটতে না কাটতেই আমার মা এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। আমি পুরোপুরি ভেঙে পড়লাম। আমার স্বামীর অফিস থেকে ফোন এলো, ওনার শহরে যাওয়া খুব জরুরি। তিনি ফিরে গেলেন, অথচ আমার অবস্থা তখন বিছানা থেকে ওঠার মতো ছিল না। আমি দুই জোড়া শোক নিয়ে বিছানায় পড়ে রইলাম। এর মাঝেই আমার মেয়ে মাহিনের প্রচণ্ড জ্বর এলো। ওর জ্বর বেড়েই চলছিল। আমি একদম দিশেহারা হয়ে গেলাম। একটা ছেলেকে হারিয়েছি, এখন নতুন কোন শোক সহ্য করার ক্ষমতা আমার নেই। সীমা আমার পাশে বসে আমাকে সাহস দিচ্ছিল আর বলছিল,
আমি তো সব দেখছি, তুমি চিন্তা করো না, ও একেবারে ঠিক হয়ে যাবে।
আমি বললাম,
আমি তোমার কাছে অনেক ঋণী। তুমি যেভাবে আমার আর আমার বাচ্চাদের খেয়াল রাখছ, এটা কেউ করে না।
আমি এতই দুর্বল হয়ে গিয়েছিলাম যে আমার মুখ দিয়েও কোনো কথা বের হচ্ছিল না। সীমা আমার আর বাচ্চাদের দেখাশোনা করছিল। দিন রাত সে আমাদের জন্য দৌড়াদৌড়ি করে কাজ করত। রাতে সে আমাদের পাশেই থাকত। অনেক জোর করে খাইয়ে, ওষুধ দিয়ে, বাচ্চাদের ঘুম পাড়িয়ে তবেই সে যেত। একদিন মাঝরাতে প্রচণ্ড তৃষ্ণায় আমার ঘুম ভেঙে যায়। কিন্তু আমার এতটুকু শক্তিও ছিল না যে বিছানা থেকে উঠে দাঁড়াবো। আমার ঘরের দরজা খোলা ছিল। হঠাৎ ঘরের বাইরে আমার নজর গেল। সেখানে আমি কারো ছায়া দেখতে পেলাম। আমার ঘরের বাইরের উঠোন আমার ঘর থেকে দেখা যেত। সেই ছায়াটা নিচু হয়ে আমার উঠোনের মাটি খুঁড়ছিল। আমি আধা ঘুম আর দুর্বলতার ঘোরে সব দেখছিলাম। আর দেখতে দেখতেই আমি আবার ঘুমিয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙল, ঘড়ির দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। দুপুর 3টে বাজে। আমি ভাবলাম, আমি এতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম। আমি পাশে শুয়ে থাকা দুই বাচ্চার দিকে তাকালাম, ওরা অঘরে ঘুমাচ্ছে। আমার মেয়ে মাহিনের তখনও জ্বর ছিল, তাই সীমাকে ডাকিনি। আমি ওঠার চেষ্টা করছিলাম, ঠিক তখনই খুব কাছ থেকে কারো কান্নার আওয়াজ শুনে ঘাবড়ে গেলাম। আমি ভাবলাম, এটা তো সীমার আওয়াজ। আমি দেয়াল ধরে ধীরে ধীরে আওয়াজের দিকে গেলাম। সীমা তার ছেলেকে কোলে নিয়ে খুব বাজেভাবে কেঁদে যাচ্ছিল। ওর ছেলের হাত পা একদম বেঁকে গিয়েছিল আর শ্বাস খুব দ্রুত পড়ছিল। আমি ওর এই অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম। আমি বললাম,
কি হয়েছে সীমা?
আমার দেবর খুব দুঃখ ভারাক্রান্ত গলায় বলল,
জানি না ভাবি কি হয়েছে, ও সকালে উঠেই আপনার ঘরে এসেছিল বাচ্চাদের সাথে খেলতে, কিন্তু আপনারা সবাই ঘুমাচ্ছিলেন বলে ও বাইরে গিয়ে খেলতে শুরু করে। খেলতে খেলতে হঠাৎ অজ্ঞান হয়ে যায়। ডাক্তারকে এখনই দেখিয়ে আনলাম, হঠাৎ করে এই অবস্থা।
সীমার অবস্থা খুব খারাপ ছিল, কারণ ওটাই ওর একমাত্র ছেলে, আর ছেলের মধ্যে ওর আত্মা যেন বাঁধা। আমি বললাম,
চিন্তা করো না, আমি ওনার সাথে কথা বলছি।
আমি আমার স্বামীর সাথে কথা বললাম,
তোমরা দুজন ওকে নিয়ে শহরে যাও, কোনো ভালো ডাক্তার দেখাও।
ভেতর থেকে আমিও খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। আমি চাইছিলাম না যে সীমা এমন কোনো কষ্টের মধ্যে দিয়ে যাক যা আমি পেয়েছি। পরের দিন সকালে বাসের টিকিট কাটা হল। অসুস্থ আমি, ব্যথায় ভরা শরীর আর ঘুরতে থাকা মাথা নিয়ে বাচ্চা আর সীমাকে সামলাচ্ছিলাম। কিন্তু পরের দিন সকালে যাওয়ার আর কোনো সুযোগই হল না। রাতেই ওর ছেলে মারা গেল। আমি ভয়ঙ্কর দৃষ্টিতে সীমাকে বিলাপ করতে দেখেছিলাম আর ভয়ে জড়সড় হয়ে বসেছিলাম। আমাদের বাচ্চাদের কি কারো নজর লেগেছে? যখন ওর ছেলের জানাজা হল, সীমা অজ্ঞান হয়ে পড়ে গেল। আমার স্বামীও ততক্ষণে চলে এসেছিলেন। আমাদের বাড়ির প্রত্যেকটি মানুষ যেন ভেঙে পড়েছিল। এখন আমার নিজের দুই বাচ্চার জন্য খুব চিন্তা হচ্ছিল। আমার ভেতর আর কোন শোক সহ্য করার মতো ক্ষমতা ছিল না। আমার স্বামী আর দেবুর মৌলানা সাহেবকে সাথে নিয়ে আমাদের বাড়িতে এলেন। আমি তাড়াতাড়ি ওড়না নিয়ে নিজেকে ঢেকে নিলাম। তিনি সমবেদনা জানাতে এসেছিলেন। মৌলানা সাহেব আমাদের গ্রামের মসজিদের বড় হুজুর ছিলেন। তার পাশেই ওনার হুজুরাখানা। মৌলানা সাহেব মসজিদে বয়ান করতেন। তিনি ছিলেন নুরানি চেহারার, অত্যন্ত পরহেজগার এবং নেক একজন মানুষ। ওনার কথায় এমন এক জাদু ছিল যে সামনের মানুষটি ওনার ভক্ত হয়ে যেত। এখনও তিনি সমবেদনা জানাতে এসে ওনার নিজস্ব শান্ত ভঙ্গিতে নরম স্বরে কথা বলছিলেন। হঠাৎ কথা বলতে বলতে তিনি থেমে গেলেন। এরপর তিনি যেন বাতাসে কিছু একটা শুকতে লাগলেন এবং এদিক ওদিক তাকাতে তাকাতে বললেন,
জানি না কেন আমি বাতাসে শয়তানি গন্ধ পাচ্ছি।
এরপর তিনি আমার ঘরের দিকে যেতে লাগলেন। সেখানে পৌঁছে তিনি আমার ঘরের বাইরের উঠোনে থাকা কাঁচা মেঝের মাঝে দাঁড়ালেন। এরপর সেখানে থেমে খুব মনোযোগ দিয়ে মাটিটা দেখতে লাগলেন। আমি দূর থেকে সব দেখছিলাম। তিনি আমার স্বামীকে বললেন,
এখান থেকে মাটি সরান।
আমার স্বামী মাটি সরাতে লাগলেন। হঠাৎ মাটির নিচ থেকে যা বের হয়ে এলো তা দেখে আমার মাথা ঘুরে গেল। মাটির তৈরি একটা পুতুল, সেই পুতুলের সাথে একটা চিরকুট যাতে কিছু দাগ টানা ছিল, আর সেই চিরকুটে মাহিনের নাম লিখে তার উপর ক্রস চিহ্ন দেয়া। আমরা সবাই চরম অবিশ্বাসের ঘরে ছিলাম। হঠাৎ আমার মাথায় একটা ধাক্কা লাগল। যে রাতে আমার জ্বর ছিল আমি উঠোনে একটা ছায়া দেখেছিলাম যে আমার ঘরের সামনে মাটি খুঁড়ছিল। আমার স্বামী আর দেবর দুহাতে নিজেদের মাথা চেপে ধরে বললেন,
এসব কার কাজ?
মদনা সাহেব আমার দেবরকে জিজ্ঞেস করলেন,
আপনার স্ত্রীর শরীর কেমন?
সে চিন্তিত হয়ে বলল,
হুজুর খুব বেশি খারাপ অবস্থা।
মদনা সাহেব বললেন,
আমি কি ওনার সাথে দেখা করতে পারি?
সে বলল,
জি জি আসুন, একটু পড়ে ফুঁ দিয়ে দেন, দোয়া করে দিন।
সীমা বিছানায় শুয়েছিল। মদনা সাহেবের আসার কথা শুনে অনেক কষ্টে উঠে বসল। এরপর আস্তে করে ওনাকে সালাম দিল। মদনা সাহেব ওনার কাছাকাছি পৌঁছে জোরে একটা নিঃশ্বাস নিলেন। ওনার চেহারার রং বদলে গেল, লাল হয়ে গেল। তিনি রাগের সুরে বললেন,
তুমি যা করেছ তার ফল তুমি পেয়েছ। দুনিয়া হল কর্মফল ভোগ করার জায়গা। তুমি অন্যের কোল উজাড় করতে চেয়েছ, কিন্তু তোমার নিজের কোলই খালি হয়ে গেল। নিজের দুনিয়াও ধ্বংস করলে, আর আখিরাত।
মদন সাহেবের কথা শুনে আমরা সবাই অবাক হয়ে তাকিয়ে রইলাম। হঠাৎ সীমা খুব জোরে জোরে কাঁদতে শুরু করল। ওর যেন কান্না থামার নামই নেই। সে চিৎকার করে বলতে লাগলো,
আমি কি করতাম, আমার সাথেই কেন এমন হল? আমরা একসাথে বড় হয়েছি, একসাথে ম্যাট্রিক পাশ করেছি, কিন্তু ভাগ্য আমার সাথে প্রতারণা করেছে। বিয়েও একদিনে, একই বাড়িতে, কিন্তু ওর স্বামী আমার স্বামীর চেয়ে সুন্দর আর যোগ্য ছিল, অথচ আমি ওর চেয়ে কোনো অংশে কম ছিলাম না। ওর স্বামীর শহরে চাকরি হয়ে গেল, আর আমার স্বামী অশিক্ষিত। ওর স্বামী ওকে কত কিছু এনে দিত, আর আমার স্বামীর সে অবস্থাই ছিল না। এরপর আমার কাছে ছেলের পরে আর কোনো সন্তান হল না, আর ও তিন বাচ্চার মা হয়ে গেল। এখন বাচ্চারা যখন বড় হচ্ছে, ওর স্বামী বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে লাগল। সে ওদের শিক্ষিত বানাতে চায়, শহরে নিয়ে গিয়ে বিলাসবহুল জীবন দিতে চায়, আর আমি এখানে পড়ে থাকব। ও ওখানে গিয়ে ভালো জীবন যাপন করবে, সহায় সম্পদে ভরা থাকবে, আর আমি এখানে সাধারণ জীবন কাটাব। এসব কথা আমি সহ্য করতে পারিনি। আমি প্রতিদিন খবরের কাগজ পড়তাম। কাগজে একজন জাদুটনা বিশেষজ্ঞের বিজ্ঞাপন এলো। আমি চিঠির মাধ্যমে তার সাথে যোগাযোগ করলাম। প্রথমে আমি ওর ছেলেকে রাস্তা থেকে সরিয়েছি, এবার ওর মেয়েকে সরানোর পালা ছিল। আমি এই পুতুল মাটিতে পুঁতেছিলাম, কারণ আমি চেয়েছিলাম ওর তিনটা বাচ্চাই যেন মরে যায়, যাতে ও শহরেই যেতে না পারে। ওর বাচ্চাদের জন্যই যাচ্ছিল, আর আমি কিভাবে সহ্য করতাম যে ওখানে গিয়ে রাজার হালে থাকবে। ওই জাদুটার নিয়ম অনুযায়ী যেখানে পুতুল পোঁতা হয়েছে তার উপর দিয়ে যে সবার আগে হাঁটে সেই ওই জাদুর কবলে পড়ে। ওই রাতে আমি সবাইকে ঘুমের ওষুধ দুধের সাথে মিশিয়ে খাইয়ে দিয়েছিলাম। আমি জানতাম সবাই ঘুমাতে থাকবে, কিন্তু মাহিন ঠিকই উঠে বাইরে আসবে। কিন্তু আমার কি হল, আমার ফাঁদ আমার দিকেই ফিরে এলো। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ছেলে আমার পাশে নেই। আমি ঘাবড়ে গিয়ে তাকে খুঁজতে গেলাম, দেখি ওই ঘর থেকে বেরিয়ে গেছে। বলল, চাচি আর সব বাচ্চারা ঘুমাচ্ছে। ওকে ওখানে দেখে আমার বুকে হাত দিয়ে আমি বসে পড়লাম, আর তারপর আমি আমার কর্মফলটাও পেয়ে গেলাম। আমি আমার ছেলেকে হারিয়েছি।
সে কাঁদতে কাঁদতে নিজের মাথা চাপড়াচ্ছিল আর চিৎকার করছিল, আর আমি অবিশ্বাস্য দৃষ্টিতে সীমাকে দেখছিলাম। আমার মনে হচ্ছিল আমি যা শুনেছি তা হয়তো ভুল। আমার মন চাচ্ছিল আমি চিৎকার করে বলি, হে সব কি, কোন মানুষ হিংসায় এত নিচে নামতে পারে?
মওলানা সাহেব বললেন, যারা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকে না তাদের এমনই পরিণতি হয়।
আমি দেয়াল ধরে ছোট ছোট পা ফেলে বাইরে এলাম। আমার দেবর প্রচণ্ড ঘৃণায় চিৎকার করে তার স্ত্রীকে বলল, আমি ভাবতেও পারিনি যে তুমি এত নিচু মানসিকতার।
আমি আমার ঘরে এসে জিনিসপত্র গোছাতে লাগলাম, কিন্তু আমার বুকের ভেতরটা টুকরে কাঁদছিল। সীমা আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দাও।
আমি তাকে বললাম, যে নারী তোমার বাচ্চাদের প্রাণ কেড়ে নিয়েছে তাকে কি মাফ করা যায়? তোমার যদি শত্রুতা থেকেই থাকে তবে তা আমার সাথে মেটাতে, কিন্তু আমার বাচ্চারা তো তোমার কোনো ক্ষতি করেনি।
আমি ঘৃণা আর কান্নার সাথে বললাম এই কথাগুলো।
সীমা বলল, আমার কোনো শত্রুতা ছিল না, জানি না আমার কি হয়েছিল। তোমার কাছে সব ভালো কিছু দেখে আমার সহ্য হচ্ছিল না।
আমি বললাম, আমি তোমাকে কিছুই বলবো না, কোনো অভিশাপও দেব না, কারণ আমি জেনে গেছি যে আল্লাহর বিচারই সবচেয়ে সেরা, আর সেটা দুনিয়াতেই হয়। আমার আর কিছু বলার নেই।
আর আমি তার দিকে না ফিরে তাকিয়েই আমার স্বামী ও বাচ্চাদের সাথে নিয়ে সেই বাড়ি থেকেই নয় তার জীবন আর ওই গ্রাম থেকেও বেরিয়ে এলাম। আমার দেবর তাকে তালাক দিয়ে দিয়েছিল। নিজের ছেলের মৃত্যু আর এরপর তালাক, সব মিলিয়ে তার মানসিক ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। আর এখন সে গ্রামের রাস্তায় রাস্তায় এলোমেলো চুলে ভিখারিনীর মতো ঘুরে বেড়ায়। আমি আর কখনো ওই গ্রামে ফিরে যাইনি, কিন্তু আজ 5 বছর পর যখন আমি ফিরে গেলাম তখন সে আমার চাদর টেনে ধরল, কিন্তু আমি তার হাত থেকে চাদর ছাড়িয়ে তাকে এড়িয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। ভাবির সব কথা শুনে আমি বুঝতে পারলাম কেন ভাবি নিজের গ্রামে যান না। হিংসা হল সবচেয়ে বড় জাদু। যা জাদুকর এবং যার উপর জাদু করা হয় দুজনেরই জীবন ধ্বংস করে দেয়। কালো জাদু করা এবং করানো দুটোই ইসলামী শরীয়ত থেকে মানুষকে বের করে দেয়। নিজের ঈমানের হেফাজত করুন আর আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকুন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই বলে নীলিমা আপু ওনার ঘটনা শেষ করেন। প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সাবিত আলম আজকের এই ঘটনাটি আপনাদের জন্য কালেক্ট করেছি। ভালো লাগলে শুকরিয়া, আর ভালো না লাগলে ক্ষমা প্রার্থনা করছি। সকলের সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রেরক নীলিমা জাহান, কাঠগোলা বাজার, ময়মনসিংহ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আশা করছি এখন পর্যন্ত যারা আমাদের শুনছেন উপভোগ করছেন প্রত্যেকটা মুহূর্ত। সরাসরি একটা অডিও ক্লিপে যাব, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ঘটনা শেয়ার করার জন্য। আজকে আমি যে ঘটনাটি আপনাদের সামনে শেয়ার করব সেটি আমাকে বলেছেন আসলাম নানা। ওনার ঘটনা আসলেই আমাদেরকে আসলে এক অদ্ভুত এবং মানে রোমহর্ষক একটা ফিলিংস দেয় সবসময়, আমার কাছে যেটা মনে হয়। তো নানা আমাকে যেভাবে বলেছিলেন আমি ঘটনাটা সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন কথা না বাড়িয়ে আসলাম নানার ঘটনাটি শুনে আসা যাক। ঘটনাটি যখন শুরু হয় তখন শাহ সাহেবের কাছে এক অত্যন্ত বয়স্ক প্রবীণ হাকিম এসে উপস্থিত হলেন। তিনি কোন এক প্রত্যন্ত গ্রাম থেকে বহু কষ্ট করে শাহ সাহেবের দরবারে এসে উপস্থিত হয়েছিলেন। ওনাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি কোন গভীর আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছেন। ওনার চোখের নিচে ছিল গাঢ় কালি, ওনার হাত পা থরথর করে কাঁপছিল। শাহ সাহেব যখন ওনাকে বসতে দিয়ে পরম মমতায় কথা বলতে শুরু করলেন তখন সেই বয়স্ক হাকিম গভীর দীর্ঘশ্বাস ফেলে নিজের জীবনের ভয়াবহ অধ্যায়টি বলতে শুরু করলেন। হাকিম সাহেব বললেন, শাহ সাহেব আমি পাশের এক গ্রামের খুব পুরাতন একজন হাকিম। বলতে গেলে আমার গোটা জীবনটাই এই হেকিমি চিকিৎসা বিদ্যার পেছনেই গেছে। আমি এই গ্রামের একমাত্র হাকিম ছিলাম। আমার ওষুধের দোকানটা গ্রামের ঠিক মাঝখানে পুরাতন চৌরাস্তার এক কোণায় অবস্থিত। আমার এই দোকানটা শুধু আমার পেশা নয়, এটা আমার প্রাণ। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমার দোকানে মানুষের আনাগোনা লেগেই থাকত। আমার বাড়িটাও দোকানের একেবারে গায়ে লাগানো। কিন্তু সাহেব, বেশ কিছুদিন সময় ধরেই আমার জীবনে নেমে এসেছে এক ভয়াবহ অধ্যায়। কয়েক মাস আগের কথা, রোজকার মতো যখন সন্ধ্যা ঘনিয়ে আসত গ্রামের রাস্তাঘাট ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করে। ঠিক সেই সময় কোথা থেকে যেন একটা কুচকুচে কালো রঙের কুকুর এসে আমার দোকানের ঠিক বাহিরে দাঁড়িয়ে থাকত। কুকুরটা সাধারণ কোনো কুকুরের মতো ছিল না, ওটার আকার ছিল স্বাভাবিকের থেকে অনেক বড়। কুকুরটা সেখানে ঘন্টার পর ঘন্টা একেবারে মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকত। ও একবার জন্য নড়াচড়া করত না, কোনো শব্দ করত না, শুধু চোখের দৃষ্টিতে একভাবে আমার দিকে তাকিয়ে থাকত। আমি অনেকবার রুটি বা বাংশির টুকরো এনে ওটার দিকে ছুড়ে দিয়েছি, কিন্তু সে খাবারের দিকে ফিরেও তাকাত না, শুধু নিজের ওই জ্বলন্ত চোখ দুটো দিয়ে আমাকে বিদ্ধ করে রাখত। একদিন আমার পাশের চায়ের দোকানের ছেলেটা রফিক কুকুরটাকে তাড়ানোর জন্য এক মগ ফুটন্ত গরম পানি ওটার দিকে ছুড়ে মারল। আশ্চর্যের বিষয় হল পানিটা কুকুরের গায়ে লাগার আগেই বাতাসে যেন মিলিয়ে গেল। তার ঠিক পর মুহূর্তেই রফিক মাটিতে লুটিয়ে পড়ল। ওর সারা শরীর আড়ষ্ট হয়ে গেল, মুখ দিয়ে গ্যাজলা বের হতে শুরু করল। আমি দ্রুত গিয়ে ওকে কিছু খাইয়ে সুস্থ করার চেষ্টা করলাম, ওষুধ দিলাম। রফিক জ্ঞান ফেরার পরে একটা কথাই বলেছিল, হাকিম চাচা ওইটা কুকুর না, ওইটা মানুষ না, ওর চোখ দুইটা মনে হয় আমাদের দিকে হাসতেছিল। ওই ঘটনার পর থেকে আমি বুঝে যাই এই কুকুরটা স্বাভাবিক কিছুই নয়। যখন ওই কুকুরটা আমার সামনে আসত আমার শরীরের ভেতরে অদ্ভুত প্রতিক্রিয়া শুরু হত, যেমন আমার মাথার ভেতরে তীব্র যন্ত্রণা করত, আমার হৃৎপিণ্ড ব্যথা করত, ভেতরে মনে হয় আমার কলিজা অবশ হয়ে আসত, আমার হাত পা আষাঢ় হয়ে যেত, আমি মানসিকভাবে চরম বিপর্যস্ত হতে শুরু করলাম। একদিন আমার নিজের খুব বেশি জ্বর এলো, আমি নিজেই নিজের জন্য ওষুধ তৈরি করে খেলাম। ভাবলাম আজ তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে দেব, কিন্তু অন্য এক দূরবর্তী গ্রাম থেকে কয়েকজন রোগী এলো। একজন রোগীর পাঁজরে গভীর ক্ষত ছিল যা সারতে সময় লাগছিল। ওনাদের চিকিৎসা করতে প্রায় রাত 10টা বেজে গেল। আমি ক্লান্ত শরীরে দোকান বন্ধ করার জন্য বেরিয়ে এলাম। যে মুহূর্তে আমি দোকানের ভারী কাঠের দরজা টেনে তালা লাগালাম, হঠাৎ চারপাশের বাতাস একেবারে যেন স্থির হয়ে গেল। ঝিঁঝি পোকার ডাক পর্যন্ত নিস্তব্ধ হয়ে গেল। আমি ধীরে ধীরে পেছনে ঘুরতেই আমার বুকের রক্ত হিম হয়ে গেল। সেই কালো কুকুর আজ একটা বড় প্রাচীন গাছের আড়াল থেকে নিঃশব্দে বেরিয়ে এসে একেবারে আমার মুখোমুখি দাঁড়িয়ে আছে। ওর গলা থেকে একটা চাপা ঘড়ঘড়ে আওয়াজ বেরোচ্ছিল। আমি কোনোভাবেই কুকুরটাকে আঘাত করতে চাইনি। আমি যে মুহূর্তে পেছন ঘুরে আমার বাড়ির গুলির দিকে পা বাড়ালাম, কুকুরটা এক ঝটকে আমার দিকে তেড়ে এলো। ওটার উদ্দেশ্য ছিল আমার উপরে সরাসরি ঝাঁপিয়ে পড়া অথবা আক্রমণ করে আমাকে কামড় দেওয়া। নিজের প্রাণ বাঁচানোয় মরিয়া হয়ে গেলাম আমি। আমি হাতে থাকা দেয়ালের উপর থেকে একটা ইটের টুকরা তুলে নিলাম এবং সর্বশক্তি দিয়ে কুকুরটার দিকে ছুটে মারলাম। ইটের টুকরোটা প্রচন্ড জোরে কুকুরটার পেছনের পায়ে আঘাত করল। ইটটা লাগার সাথে সাথে কুকুরটার গলা থেকে এক তীক্ষ্ণ এবং হাড়হিম করা আর্তনাদ বেরিয়ে এলো, যা অবিকল কোন মানুষের গলার বিভৎস চিৎকারের মতো। এরপর কুকুরটা দ্রুত গতিতে আমার দোকানের দিকে ছুটে গেল এবং পরক্ষণেই মিলিয়ে গেল। আমি চরম আতঙ্কে নিজের বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢোকার পর থেকেই আমার শারীরিক অবস্থা খুব খারাপ হতে শুরু করল। সারা শরীরে অসহ্য ব্যথা। আমি কোনো মতে নিজের বিছানায় গিয়ে শোয়ার চেষ্টা করলাম। তখন রাতের প্রায় শেষ প্রহর। হঠাৎ আমাদের বাড়ির মূল দরজায় প্রচন্ড ধাক্কার আওয়াজ শুনতে পেলাম। আমার ছেলে ঘুম থেকে উঠে দরজার কাছে গিয়ে ভেতর থেকে জিজ্ঞেস করল,
কে এত রাতে, কি চাই?
বাহির থেকে চরম এক ভারী কণ্ঠস্বর ভেসে এল। সে কণ্ঠস্বর হুকুম করার মতো করে বলল, হাকিম সাহেবকে জলদি ডাকেন, আমার ছেলের পা থেকে ভিনকি দিয়ে রক্ত ঝরছে। আমার ছেলে বিনয়ের সাথে বলল,
ভাইজান, হাকিম সাহেবের তো আজ খুব জ্বর, আপনি দয়া করে সকালবেলা আসুন।
এই কথা শোনার পর বাহিরের লোকটা রাগে গর্জন করে উঠল, একদম নয়, কোনো সকাল নয়, এখনই হাকিম সাহেবকে বাইরে আসতে বলো, নইলে আমি দরজা ভেঙে ফেলব। লোকটার গলার আওয়াজ শুনে হাকিম সাহেব অনেক কষ্টে উঠে পড়লেন এবং উনি বললেন এরপর যে উনি নিজে গিয়ে দরজাটা খুললেন। দরজা খুলতেই হাকিম সাহেব বললেন যে দরজা খুলতেই আমি দেখলাম বাড়ির ঠিক সামনে একটা অদ্ভুত দর্শন ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। টমটমটা ছাদটা ছিল টকটকে লাল রঙের। টমটমের ওপরের সিটে সাদা রঙের সালোয়ার কামিজ পরা এক বিশাল দেহি মানুষ বসে আছেন। ওনার পাশে বসে আছেন একটা বাচ্চা। সাদা পোশাক পরার লোকটা ভারী কণ্ঠে বললেন, আমার বাচ্চার পা থেকে রক্ত ঝরেছে, আমি অনেক দূর থেকে আপনার কাছে চিকিৎসা করাতে এসেছি। ওনার কথায় এমন এক বাধ্য করার ক্ষমতা ছিল যা আমি বিশ্বাসই করতে পারলাম না। আমি পকেট থেকে চাবি বের করে দোকানের তালা খুললাম। লোকটা বাচ্চাটাকে কোলে করে নিয়ে দোকানের ভেতরে ঢুকলেন। আমি দেখলাম বাচ্চাটার একটা পা থেকে সত্যিই অঝরে রক্ত ঝরছে। মনে হচ্ছিল কোন অত্যন্ত ধারালো জিনিস দিয়ে মাংসটাকে গভীরভাবে ভেতর থেকে কেটে দেওয়া হয়েছে। আমি যখন খদের দিকে ঝুঁকলাম তখন বাচ্চাটা হঠাৎ মুখ তুলে সরাসরি আমার দিকে তাকালো। শাহ সাহেব সেই বাচ্চার চোখের দিকে তাকিয়ে আমার সারা শরীর বরফ হয়ে গেল। ওর চোখ দুটো হুবহু সেই কালো কুকুরটার মতো। আমি নিজেকে বোঝালাম যে জ্বরের ঘোরে আমি হয়তো বা ভুল দেখছি। আমি সাহস সঞ্চয় করে বাচ্চাটার পা পরিষ্কার করলাম, কিছু বিশেষ লতা পাতার নির্যাস দিয়ে ওষুধ লাগিয়ে দিলাম এবং মলম পট্টি করে দিলাম। চিকিৎসা শেষ হওয়ার পর ওনারা কোনো কথা না বলে দোকান থেকে বেরিয়ে গেলেন। আমি দরজার কাছে গিয়ে দেখলাম ওনার সেই লাল ছাদের টংটংয়ে গিয়ে উনি বসে পড়লেন এবং এক মুহূর্তের জন্য টমটমটা কুয়াশার ভেতরে মিলিয়ে গেল।
ঘোড়ার খুনের কোনো শব্দ পর্যন্ত পাওয়া গেল না। এরপর থেকে আমার জীবনটা যেন নরকে পরিণত হল। আমি রাতে অদ্ভুত ধরনের চরম ভয়ানক দুঃস্বপ্ন দেখলাম। আমি দেখলাম আমার দোকানের বাহিরে অনেকগুলো বিশালাকৃতির প্রাণী বসে আছে। ওদের চেহারাগুলো এতই বিকৃত যা ভাষায় প্রকাশ করার মতো না। ওরা সবাই প্রচন্ড রাগে ফুঁসছে এবং ক্রমাগত চিৎকার করে বলছে, আমরা তোকে ছাড়ব না, আমরা চরম প্রতিশোধ নেব তোর উপরে, তুই যে অন্যায় করেছিস তার কোনো ক্ষমা নেই। এই ঘটনার পর আজ প্রায় 6 থেকে 7 দিন কেটে গেছে। আমি যখনই দিনের বেলা দোকানে গিয়ে বসি, আমি স্পষ্ট শুনতে পাই দোকানের বাহিরে সেই পুরাতন গাছটার উপর থেকে অত্যন্ত ভয়ঙ্কর ফিস ফিস আওয়াজ ভেসে আসছে, যেন অবিকল আমার গলায় কথা বলছে। আবার পর মুহূর্তে সেটা অন্য একটা গলার আওয়াজে রূপ নেয়। মাঝে মাঝে আমি সাহস করে দোকানের বাহিরে উঠে দিয়ে দেখি, আমি স্পষ্ট দেখতে পাই একটা অত্যন্ত দীর্ঘাকায় লোক দোকানের চারপাশে পায়চারি করছে। ওনার চেহারাটা আগুনের তাপে গলে যাওয়া মাংসের মতো বিকৃত। আমি যখনই ওনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই, উনি চোখের পলকে যেন মিলিয়ে যান। শুধু দোকানেই নয়, আমাদের বাড়ির ভেতরেও অতি প্রাকৃত অনেক ঘটনা ঘটছে। রাতের শেষ প্রহরে মনে হয় কেউ আমার দোকানের দেয়ালটাকে প্রচন্ড আক্রোশে কোনো কিছু দিয়ে বাড়িয়ে দিয়ে ভাঙচুর চালাচ্ছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়ির উঠোনে মরা পাখি পড়ে আছে। পাখিগুলোর ঘাড় মোচড়ানো এবং চোখগুলো কোটর থেকে খুবলে বের করে নেওয়া। শুধু তাই নয়, পাখিগুলোর মৃতদেহগুলো কেমন যেন ভয়ানক দেখতে, মনে হয় অনেক বছর ধরে পচে গেছে। আমি প্রতিদিন রাতে ঘুমানোর সময় ওই জ্বলন্ত চোখগুলোর জিনগুলোকে দুঃস্বপ্নে দেখি। ওরা আমার স্বপ্নে এসে আমাকে চারপাশ থেকে ঘিরে ধরে চিৎকার করে বলে, তুই আমাদের ক্ষতি করেছিস, আমরা আমাদের ছেলের রক্তের বদলা তোর কাছ থেকে নেবই। আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হল, গতকাল রাতে আমি যখন দোকান বন্ধ করে বাড়ি ফিরেছিলাম, আমি স্পষ্ট অনুভব করলাম কেউ ঠিক আমার পেছনে পেছনে হাঁটছে। আমি আর চোখে তাকাতেই দেখলাম কালো লম্বা আলখাল্লা পরা একটা লোক, যার কোনো মাথা নেই, সে আমার ঠিক পেছনে। আমার স্ত্রীও এই আতঙ্কের শিকার হয়েছেন। উনি গতকাল দুপুরে আমাদের শোবার ঘরে ঢুকতে দেখেছিলেন সেই জিনিসটাকে। উনি দেখেছিলেন বিছানার কোনায় একটা ভয়ঙ্কর চেহারার প্রাণী বসে আছে, যার সারা শরীর পুরো কয়লা বের হয়ে গেছে। প্রাণীটা আমার স্ত্রীর দিকে তাকে ফিস ফিস করে বলছিল, তোর স্বামীর হাত রক্তে লাগানো, আমরা আগে ওই হাত দুটো কেটে নেব, তারপর চোখ তুলব, ঠোঁট কাটব, দাঁত বের করব, হাত কেটে দেব, আস্তে আস্তে গলা কেটে জানটাকে বের করে নেব। শাহ সাহেব, এই পরিস্থিতি আমার আর আমার পরিবারের জন্য অসহনীয়। আমি কি এভাবেই ঢুকে ঢুকে মারা যাব? হাকিম সাহেবের এই দীর্ঘকাহিনী শোনার পরে শাহ সাহেব কিছুক্ষণ চোখ বন্ধ করে গভীরভাবে ভাবলেন। ওনার মুখমণ্ডল অত্যন্ত গভীর হয়ে গেল। তিনি কিছু দোয়া কালাম পড়ে হাকিম সাহেবের গায়ে ফুঁ দিলেন। এরপর শাহ সাহেব শান্ত গলায় বললেন, হাকিম সাহেব, আপনি অত্যন্ত এক ভয়ঙ্কর বিপদে পা দিছেন। আপনি যে ওই কালো রঙের কুকুরটারে প্রতিদিন দেখতেন, ওইটা কোনো সাধারণ কুকুর ছিল না, ওইটা ছিল একটা অশুভ জিন শিশু। সে কালো কুকুরের রূপ ধইরা আপনার দোকানের বাহিরে আসত। এই ধরনের দুষ্ট জিনেরা দুর্বল এবং বয়স্ক মানুষের লক্ষ্য বানায়। আপনি যখন আত্মরক্ষার জন্য ওই ইটের টুকরা ছুঁড়ে মারছিলেন, তখন সেটা সরাসরি জিন বাচ্চাটার গায়ে গিয়ে লাগে এবং ও গুরুতর আহত হয়ে যায়। ওই যে তীক্ষ্ণ চিৎকার আপনি শুনলেন না, ওইটা ওই জিনের যন্ত্রণার চিৎকার। ওই জিন শিশুর বাবা হল কোয়েকাফ পাহাড় পর্বতের এক অত্যন্ত দুর্ধর্ষ এবং ক্ষমতাবান গোত্রের সর্দার। যখন সে জানতে পারল যে একজন সাধারণ মানুষ তার সন্তানদের নিয়ে আঘাত করছে, তখন সে প্রতিশোধের আগুনে জ্বলতে শুরু করে, সরাসরি আপনার কাছে এসে উপস্থিত হয়। ওই রাতে আপনি যে লাল ছাদের টমটমটা দেখছিলেন, ওইটা কোয়েকাফ জিনেদের বিশেষ বাহন, আর ওইটা সাদা পোশাক পরা মানুষটাই হইল জিনের সর্দার। সে শুধু চিকিৎসার আসিলায় আপনার কাছে আইছিল, কারণ জিনদের নিয়ম অনুযায়ী যে মানুষ তাদের আঘাত করে তার হাত দিয়ে প্রথমে ওরা চিকিৎসাটা করায়। এটা বলতে পারেন একটা সতর্কবার্তা আপনার জন্য। কিন্তু চিকিৎসা দেওয়ার পরেও সে আপনারে ক্ষমা করে নাই, সে আপনার উপরে চরম প্রতিশোধ নেওয়ার জন্য বদ্ধপরিকর। প্রতিদিন রাতে সে এবং তার সাঙ্গপাঙ্গরা আপনার বাড়ি এবং দোকানের চারপাশে ভয়ঙ্কর কাণ্ড কারখানা ঘটায়, এটা তাদের প্রতিশোধেরই অংশ। তারা চাইলে এক রাতের মধ্যে আপনাদের শেষ করতে পারত, কিন্তু সেটা তারা করতে পারতেছে না। জিনেদের একটা নিয়ম আছে, যতক্ষণ পর্যন্ত আপনার করা আঘাতের কারণে ওই জিন শিশুর পায়ের কাটা কাঁচা থাকব এবং সেটা থেকে রক্ত ঝরতে থাকব, ততক্ষণ পর্যন্ত তারা আপনার শরীরে সরাসরি আঘাত করব না। তারা শুধু আপনার ভয় দেখাইব, যেই মুহূর্তে বাচ্চার ক্ষত শুকায় যাইব সেই মুহূর্তে আপনার পরিবারের উপরে ঝাঁপায় পড়ব। শাহ সাহেবের এই কথা শোনার পর হাকিম সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। উনি কাঁদতে কাঁদতে শাহ সাহেবের সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। শাহ সাহেব ওনাকে থামালেন। শাহ সাহেব ওনাকে অভয় দিয়ে বললেন, আমার সামনে মাথা নত করেন না, আল্লাহ আছে না, আমি তো একটু উসিলা, ভাইয়া পড়বেন না। আমি আপনার শক্তিশালী একটা সুরক্ষার তাবিজ দিতেছি, এই তাবিজটা আপনি সবসময় নিজের গলায় পরে থাকবেন, কিন্তু মনে রাখবেন এই মুহূর্তে আপনি আপনার দোকানের সুরক্ষার জন্য কোন রকম ধর্মীয় কাজ করবেন না। যদি আপনি এখন আপনার দোকানে কোনো সুরক্ষার কাজ করেন রাগান্বিত হইয়া, এগুলো আপনার দোকানদারই পুড়ে হয়তো বা ছাই বানিয়ে দিব। গলায় এই তাবিজটা পড়ার ফলে ওই জিন সরাসরি আপনারই স্পর্শ করতে পারবে না। আপনি তিন দিন পর ঠিক এই সময় আমার কাছে আসবেন। এই তিন দিন আমি দূর থেকে যা করা যায় করতেছি, চিন্তা করবেন না, আল্লাহ ভরসা, আপনার দোকান সুরক্ষার ব্যবস্থাও আমি করব। শাহ সাহেব ওনার নিজের হাতের লেখা একটি শক্তিশালী আমুল হাকিম সাহেবকে দিলেন। যেহেতু হাকিম সাহেব বয়স্ক এবং খুব ভয় পাচ্ছিলেন, তাই শাহ সাহেব ওনার নিজের কয়েকজন খাদিমকে সাথে পাঠালেন, যাতে ওনারা গ্রামে কোনো বিপদ হলে সেটার মোকাবেলা করতে পারে। ঠিক তিন দিন পর হাকিম সাহেব আবারও শাহ সাহেবের দরবারে উপস্থিত হলেন। ওনার গলায় শাহ সাহেবের দেওয়া সেই তাবিজটা পরনে ছিল। ওনাকে দেখে কিছুটা শান্ত মনে হলেও চোখের ভেতরের ভয়টা এখনো যায়নি। হাকিম সাহেব বললেন, শাহ সাহেব, আপনার দেওয়া তাবিজটা গলায় পড়ার পরে আমার ভেতরের অবস্থা অনেকটাই শান্ত। রাতের বেলায় দেওয়াল ভাঙার আওয়াজ হয় না, সকালে মরা পাখিও পাই না, কিন্তু আমার দোকানের অবস্থা এখন ভয়াবহ খারাপ। দোকানে ঢোকা আমার জন্য প্রায় অসম্ভব হয়ে গেছে। আমি যখনই দোকানে ঢুকি এমন কোন কোন ঠান্ডা থাকে যে আমার দাঁতে দাঁত বাড়ি খাইতে শুরু করে, আবার কখনো হঠাৎ করে তীব্র গরম আর পচা গন্ধ বেরোয়। সব থেকে অদ্ভুত ব্যাপার, আমি যেসব ওষুধের কাঁচামাল বয়ামের ভেতরে শক্ত করে আটকে রাখি, পরের দিন সকালে দেখি সেই বন্ধ বয়ামের ভেতরে শত শত মরা পচা পোকা গিজ গিজ করতেছে। গতকাল সকালে আমি একটা কাঁচের বয়াম খুলে দেখি সেইখানে শুকনা পাতার বদলে জমাট বাঁধা কালো রক্ত বেরিয়ে আছে। আমি নিজে রাতে সব দরজা জানালা ভালো করে বন্ধ করে আসি, কিন্তু সকালে দেখি দোকানের ভেতরটা মানুষের বিভিন্ন ধরনের কাপড় সোপড় ময়লা আবর্জনায় ভরা। গতকাল বিকেলের এক অদ্ভুত ঘটনা, একজন অচেনা লোক দোকানে এসে আমার কাছে এমন একটা লতা পাতা চাইল যে মানুষ সাথে সাথে মারা যায়। আমি না করায় সে একটা বিভৎস হাসি দিয়া চোখের সামনে বাতাসে মিলাই গেল। আমি না করায় সে একটা বিভৎস হাসি দিয়া আমার চোখের সামনে মিলাই গেল। এরপর আরেকটা নতুন উপদ্রব শুরু হয়। রাতের বেলা আমার দোকানের ঠিক সামনে রয়ে প্রাচীন বটগাছটার উপর থেকে অদৃশ্য পাখির ডাক শোনা যায়, ডাকটা এতটাই তীক্ষ্ণ যে শুনলে মনে হয় কেউ নরকের আগুনে পুড়ে কাঁদতেছে। আমারে বাসান শাহ সাহেব, শাহ সাহেব বললেন, হাকিম সাহেব, ওই জিন এখন সম্পূর্ণভাবে মরিয়া হয়ে উঠছে, ওই বুঝতে পারছে যে আপনি সুরক্ষার জন্য শক্তিশালী তাবিজ পরছেন, তাই সে সরাসরি আপনার ক্ষতি করতে পারতেছে না, এখন সে আপনারে মানসিকভাবে পর্যুদস্ত করতে চাইতেছে, যেন আপনি পাগল হয়ে গলার তাবিজ খুলে ফেলেন, যে মুহূর্তে আপনি তাবিজটা খুলবেন আপনাকে টুকরা টুকরা করে ফেলব। আমি নিজে আজকে আপনার সাথে গ্রামে যাব এবং নিজ হাতে আপনার ওই দোকান এবং চারপাশের জায়গাটাকে বন্ধ করে দিব, যেহেতু কোয়ে কাফের অত্যন্ত শক্তিশালী সর্দার জিন তাই তার সাথে আর অনেক জিন থাকতে পারে, তারা একযোগে বাধা দেওয়ার চেষ্টা করব। এরপর শাহ সাহেব এবং বর্ণনাকারী আসলাম নানা এবং শাহ সাহেবের কয়েকজন খাদিম মিলে হাকিম সাহেবের সাথে সেই প্রত্যন্ত গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। ওনারা যখন হাকিম সাহেবের মাটির তৈরি দোকানের সামনে পৌঁছালেন, চারপাশটা এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবেছিল। দোকানের ঠিক সামনেই ছিল সেই বিশাল অশ্বত্থ গাছ যার উপরে চীনেরা ডেরা বেঁধেছিল। শাহ সাহেব দোকানের দিকে পা বাড়াতেই হঠাৎ করে ওই গাছের মগডাল থেকে একটা বিশাল আকৃতির চিল ডানা ঝাপটে উড়ে গেল। চিলটার আকার সাধারণ চিলের থেকে কয়েক গুণ বড় ছিল। ওটা ওড়ার সময় এমন একটা শব্দ করল যা কান ফাটানো তীক্ষ্ণ চিৎকার বলে মনে হল। শাহ সাহেব গম্ভীর মুখে বললেন, এরা সুযোগ পাইলে হাকিম সাহেবকে মেরে ফেলার জন্য দোকানের সাতটাই ওনার মাথায় ধসায় দিতে পারে। শাহ সাহেব দোকানের তালা খুলে ভেতরে প্রবেশ করলেন এবং সাথে সাথে কোরআনের অত্যন্ত শক্তিশালী আয়াত পড়ে হিসার বেঁধে নিলেন। যে মুহূর্তে শাহ সাহেব পড়া শুরু করলেন, দোকানের ভেতরে কোথা থেকে যেন কুচকুচে কালো রঙের এক ঘন ধোঁয়া বের হতে লাগল। ধোঁয়াটা এতটাই ঘন ছিল যে নিজের হাত দেখা যাচ্ছিল না। পুরো দোকানের তাপমাত্রা এক ধাক্কায় হিমাঙ্কের নিচে নেমে গেল। হাকিম সাহেব তখন দোকানের বাহিরে, আসলাম নানা এবং শাহ সাহেবের খাদিমরা বাহিরে দাঁড়িয়ে আছেন। কালো ধোয়া যখন বাহিরে আসতে শুরু করল, শাহ সাহেব তৎক্ষণাৎ ভেতর থেকে জোরে জোরে ধোয়া পড়ে বাহিরে দাঁড়িয়ে থাকা সবার চারপাশ ঘিরে একটা সুরক্ষা বলয় তৈরি করে নিলেন। সুরক্ষা বলয় তৈরি হওয়ার পর মুহূর্তে আকাশ থেকে আরো দুটো বিশাল আকৃতির চিল তীব্র গতিতে নেমে এলো। তারা সরাসরি হাকিম সাহেবের মাথার উপর দিয়ে চক্কর দিতে স্টার্ট করল। তাদের চোখগুলো অস্বাভাবিকভাবে বড় এবং অনেক পরিমাণে লাল। শাহ সাহেবের সুরক্ষা বলয় তৈরি করার ফলে তারা কোনোভাবেই কাছে আসতে পারছিল না। মনে হচ্ছিল তারা কোনো অদৃশ্য কাছের দেয়ালে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যাচ্ছে। শাহ সাহেব দোকানের ভেতরে অশুভ শক্তিকে পরাস্ত করে পুরো জায়গাটাকে সুরক্ষা করলেন। তিনি দোকানের ভারী দরজাটা টেনে বন্ধ করে দিলেন এবং দরজার বাহিরে দুয়া পড়ে ফুঁ দিতে লাগলেন এবং অদৃশ্য একটা তালার মতো লাগিয়ে দিলেন। তিনি নির্দেশ দিলেন, আগামী তিন দিন কোনো অবস্থাতেই এই দরজা খোলা যাবে না। এরপরে শাহ সাহেব অশ্বত্থ গাছটার দিকে এগিয়ে গেলেন। তিনি নিজের হাতে জাফরান এবং মেশক দিয়ে লেখা একটি শক্তিশালী তাবিজ এবং একটি লাল সুতো গাছটার গুড়িতে শক্ত করে বেঁধে দিলেন। সুতোটা বাঁধার সাথে সাথে গাছের ওপর থেকে আরো চারটি বিশাল আকৃতির বিভৎস চিল চিৎকার করে আকাশে উড়ে গেল। এই তীব্র আধ্যাত্মিক লড়াইয়ের প্রভাবে হাকিম সাহেবের শরীর বেশ দুর্বল হয়ে পড়তে শুরু করল। ওনার মাথা প্রচন্ড ভার হয়ে এল এবং চোখের সামনে অন্ধকার হয়ে আসতে লাগল। শাহ সাহেব দ্রুত ওনার কাছে গিয়ে ওনার মাথায় হাত রেখে উচ্চস্বরে আয়াতুল কুরসি পড়ে ফুঁ দিতে লাগলেন। শাহ সাহেবের দোয়ার প্রভাবে আকাশে চক্কর দিতে দিতে থাকা জিলগুলো বিকট শব্দে চিৎকার করে শূন্যে মিলিয়ে গেল যেন। এরপর শাহ সাহেব সবাইকে নিয়ে হাকিম সাহেবের বাড়িতে প্রবেশ করলেন। সেখানেও তিনি প্রতিটা ঘরের কোনায় দোয়া পড়ে ফুঁ দিয়ে পুরো বাড়িটাকে শক্তিশালী বন্ধনীর ভেতরে দিয়ে দিলেন। শাহ সাহেব হাকিম সাহেবকে সতর্ক করে দিয়ে বললেন, আগামী এক সপ্তাহ আপনি কোনোভাবেই দোকানের দরজা খুলবেন না। তিন দিন পরে মাগরিবের আজানের ঠিক আগে আপনি নিজে ওজুকেরা পবিত্র অবস্থায় দোকানের তালা খুলবেন, কিন্তু কাজ করবেন না। তালা খুলিলা সালাম দিবেন জোরে, আসসালামু আলাইকুম। এরপরে দোকান খুলবেন আরো চার দিন পরে, কিন্তু এই তিন দিন পরে দোকানের ভিতরে ঢুইকা চারদিকে চারটা কোনায় দাঁড়ায়া চারবার আজান দিবেন। এরপর থেকে ওই জিনেরা কোনোদিনও আপনার দোকানের ছায়াও মারিতে পারব না। এই নির্দেশ দিয়ে শাহ সাহেব এবং আসলাম নামারা সেখান থেকে বিদায় নিয়ে রওনা হলেন। চার পাঁচ দিন পরে হাকিম সাহেব ওনার ছেলেকে নিয়ে অত্যন্ত প্রফুল্ল মুখে শাহ সাহেবের দরবারে উপস্থিত হলেন। ওনার চেহারায় আতঙ্কের আর কোনো ছাপ নেই। হাকিম সাহেব কৃতজ্ঞতার সাথে বললেন, শাহ সাহেব, আল্লাহর রহমতে আমি নতুন জীবন পাইছি, আলহামদুলিল্লাহ। তিন দিন পরে আমি উজুকের পবিত্র মন নিয়ে দোকানের তালা খুলছি, দরজায় দাঁড়িয়ে জোরে আসসালাম আলাইকুম দিছি, সার কোনায় চারবার আজান দিছি। আজান শেষ হওয়ার সাথে সাথে দোকানের সেই বরফ শীতল ঠান্ডা দুর্গন্ধ আর তাপমাত্রা ঠিক হয়ে গেছে, বরং পুরা দোকান থেকে যেন গোলাপের পবিত্র সুবাস ভাসি আসতে লাগলো। এরপর থেকে আর কোন আওয়াজ পাই নাই, আলহামদুলিল্লাহ। তবে আজকে সকালে আমার কিছু বিশেষ শেকড় সংগ্রহ করতে গ্রামের পেছনের পুরানা জঙ্গলে যেতে হয়েছিল। জঙ্গলের নির্জন পরিবেশে আমি স্পষ্ট শুনতে পাইতেছিলাম, আমার ঠিক পেছনে পেছনে আমার ছোট নাতি খিলখিল করে দৌড়ায় হাসতেছে। এরপর হঠাৎ আমার স্ত্রীর গলায় কেউ আর্তনাদ করল যে আমার বাসাও মেরে ফেলল। গলার স্বরটা এতটাই নিখুঁতা ছিল যে আমি প্রায় থমকাই গেছিলাম। এটা আপনার দেওয়া তাবিজের কারণে আর সতর্কবার্তার কথা মনে পড়ায় আমি জানতাম এগুলো ওদের মায়া। আমি একবারের জন্য পেছনে তাকাই নাই, আল্লাহ আমারে সাহস দিছে। আমি শান্তভাবে কাজ শেষ করে সোজা বাড়িতে চলে আইসি। ওরা আমার কোনো ক্ষতি করতে পারে নাই, আপনার এই অনুগ্রহ আমি জীবনেও ভুলব না। আপনি আল্লাহর নেক বান্দা, আল্লাহ আপনার নেক হায়াত দেখ। শাহ সাহেব মৃদু হেসে বললেন, হাকিম সাহেব, জিনারা মাঝে মাঝে এরকম বিভৎস মায়ার রূপ ধারণ করে আমাদের সামনে আসে, যেন মানুষ ভয় পায়া মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। মানুষ ভয় পেলে জিনেদের জন্য ক্ষতি করা সহজ হয়। আপনি যদি সেই দিন রাতে ওই ইটের টুকরা দিয়ে কুকুরের আঘাত না করতেন, তাহলে হয়তো বা ওই জিন আপনার প্রাণ দেয় নিয়ে যাইত। তাই যা হয়েছে তা আপনার ভালোর জন্যই হয়েছে। এরপর হাকিম সাহেব বারবার শাহ সাহেব এবং আসলাম নানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শান্ত মনে গ্রামের দিকে ফিরে গেলেন। ঘটনার শেষে আসলাম নানা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, দাদু ভাইরা, তোরা জানিস শাহ সাহেবের দরবারে এমন অনেক মানুষ আসতেন যারা বেশিরভাগই ছিলেন বয়স্ক। এই বয়স্ক মানুষদের সাথে জিনের আসরের ঘটনা বেশি ঘটত। জিনেরা সবসময় দুর্বল মানুষের উপর আক্রমণ করতে ভালোবাসে। কখনো কোনো মানে বয়স্ক মানুষ বা ছোট বাচ্চাদের মাগরিবের আজানের পরে একা একা বাইরে বেরিয়ে দেওয়া ঠিক না। সন্ধ্যার সময় হইল এবং রাতের সন্ধিক্ষণ, এই দুইটা সময় জিনারা বেশি শক্তিশালী থাকে। এই সময়ে দুষ্ট জিনারা সব থেকে বেশি সক্রিয়ও থাকে। তারা দুর্বল মানুষের একা পাইলে আক্রমণ করে। তাই তাদের বাড়ির ছোট বাচ্চারা বা তোরা বা বয়স্ক যারা আছে তাদের উপরে বিশেষ খেয়াল রাখবি, যেন সন্ধ্যার পরে একা কেউ বাইরে না যায়। এই বলেই আসলাম নানা ওনার ঘটনা আমাকে বলা শেষ করেছেন। ওনার ঘটনা বলার আসরে বসে ঘটনা শুনতে আমার বেশ ভালোই লাগে। আরো কিছু ঘটনা ওনার আমার কাছে রয়েছে, আপনাদেরকে যদি এই ঘটনাগুলো একটু আনন্দ দিয়ে থাকে আপনারা আমাকে বলবেন, আমি বাকি ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আপনাদের কাছে মনে হয় যে না, আসলাম নানার ঘটনা আপনারা শুনবেন না, সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, জানালে আমি আপনাদের জন্য অন্য স্টোরি নিয়ে ফেরত আসার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটা মনোযোগ দিয়ে শোনার জন্য। রাসেল ভাইকে ধন্যবাদ ঘটনাটা শেয়ার করে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত-চাটকম শুনতে থাকুন। আমি মোহাম্মদ সাবিত আলম ময়মনসিংহ থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। এই ছিল আমাদের আজকের অচিনপুর, এবং অচিনপুরে বন্ধুদের সাথে দারুণ কিছু সময় কাটলো আমাদের। আশা করছি খুব দ্রুতই আমার কথা হবে সেই পর্যন্ত।